This track was downloaded from fusionbd.com.
প্রথম এবং আপনারা সবাই জানেন যে ভূতফেম এখন অনেকটাই অন্যরকম, কারণ আমরা এখন গ্রামীণ ফোনের সাথে এবং আমরা যেতে চাই বহু দূর আপনাদের সহযোগিতা পেলে, এবং সেসব জানিয়ে দিচ্ছি যে কীভাবে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। আপনারা যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTY স্পেস, দিলখন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যদি আপনি চান যে আপনি শুরুতে অবশ্যই আপনাকে একটু উল্লেখ করতে হবে প্লিজ, যে আপনি ঘটনাটা কি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, সেটা একটু মাথায় রাখতে হবে। এবং সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের ঘটনা লিখে পাঠানোর দরকার নেই, আপনারা সরাসরি ঘটনাটি আমাদের কাছে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি, এবং সেটা সিলেক্টেড হয়ে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনারা যে বিভিন্ন পোস্ট দিতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা আমাদের যে দুটো মানে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে www.facebook.com/radio.fruti। আমরা লাস্ট উইকে কেরানীগঞ্জে ছিলাম এবং সেই কেরানীগঞ্জের এক পাশে ছিল শ্মশান এবং অন্য পাশে একটা পুরনো বট গাছ যেটাকে বলে সাতটা বটতলা, এবং সেখান থেকে আমরা লাইভ আপনাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করেছি এবং আপনাদের অনেক সেই জন্য প্রশংসাও পেয়েছি, এবং ভবিষ্যতে আমাদের করার ইচ্ছা আছে এরকম শো বারবার। অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম এবং সেই অপেক্ষার অবসান ঘটেছে গত সপ্তাহে, এবং আশা করছি এর পরের বারেও আমরা যখন থাকবো তখন আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। সেই জন্য আপনাদের সাথে আপনাদের অবশ্যই ভূতফেমের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং যেখানেই আমরা করি না কেন, আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন, আপনি সরাসরি ভূতফেমে ওই স্পটে থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে আমরা শোটা করছি, যে কারা কিভাবে ঘটনা বলছেন। যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ রয়েছে সেই সন্দেহগুলো কিন্তু আপনারা সেখানেই দূর করে ফেলতে পারবেন তাৎক্ষণিকভাবে। তো আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা চলে যাব এখন ঘটনায়। ঘটনার একটা নাম্বার রয়েছে আমার কাছে এবং সেই নাম্বারে আমরা যদি কানেক্ট করতে পারি তাহলে আমরা সেইটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনারা অনেকে SMS করছেন, অনেকেই আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট পাঠিয়েছেন, সেগুলো আমরা একে পড়বো। আমাদের এইখানে রয়েছেন আজকে আবারও আমাদের হাফেজ আনাম, রাইট, এবং তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করবেন। কিছু প্রবলেম তিনি সলভ করেছেন রিসেন্টলি আল্লাহর রহমতে, এবং সেই ঘটনাগুলো তিনি আমার সাথে শেয়ার করবেন। আরো বেশ কিছু অতিথি আছেন আজকে, যে সমস্ত অতিথির ঘটনা ডেফিনেটলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি যে ঘটনাটা পড়ব সেই ঘটনার শুরুতে জানিয়ে রাখি যে এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি অনেক মানে আমি একটু আগেও কথা বলেছি তার সাথে টেলিফোনে, এবং তিনি অনেক মানে দেখেছিলাম যে তিনি অনেক ইমোশনাল ব্যাপারটা নিয়ে, এবং আমি বলেছিলাম যে মাঝখানে আপনাকে কল করতে পারি এবং হয়তো কানেক্টেড হয়ে গেছে, আমি তার সাথে শুরুতে একটু কথা বলবো। তিনি শুরুতেই বলেছিলেন যে এটা আমার নিজের ফ্যামিলির ঘটনা, এই ঘটনা নিয়ে মিথ্যে বলে শুধুমাত্র প্রশংসা পাওয়ার কোনো ইচ্ছে তার একেবারেই নেই, এবং তিনি বলেছেন যে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে এবং আমাদের সমস্ত ব্যাপারটাই আমাদের পরিবারের সাথে ঘটেছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট মানে মানে কোনো ধরনের কোনো এরকম অবকাশ নেই যে কোনো কথা বলবো, আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি, তাই না? আমার আমি নামটা একটু বলছি, তার নামটা হচ্ছে আমি বলি তার নামটি হচ্ছে রাশেদ আলম। হ্যালো রাশেদ আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আপনি, আমি আপনার ঘটনাটা এক কিছুক্ষণের মধ্যে পড়ব, আপনি তার আগে প্লিজ একটু বলবেন যে ঘটনাটা আপনি মানে লিখতে অনেক দেরি হয়েছে এবং এই ঘটনার সাথে আপনার একটা খুব কষ্টের স্মৃতিও জড়িয়ে আছে, রাইট? আপনি একটু শুরুর জায়গাটা একটু বলবেন যে ঘটনাটা কাকে নিয়ে আমরা পড়বো এবং কাকে নিয়ে বলবো এই ঘটনাটা।
আমার বাবা মারা গেছেন আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেছে, বাট ঘটনাটা আরো কিছু আগে, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা আমাদের বাবা মা দুজনে চাকরি করতাম এবং আমরাও খুব মানে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই ছিলাম, মানে অসুখ হলে চিকিৎসা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে বড় হয়েছি। বাট আমি যে ঘটনাটা বলেছি সেটা আমাদের আসলে ফ্যামিলির সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা বিশ্বাসটাকে এমন ভাবে নাড়া দিয়েছিল যে আমরা আসলে কি বলবো, ওখানে আমি লিখেছি অবশেষে মানে আধ্যাত্মিক কিছু বা ওই ধরনের কিছুর উপর ডিপেন্ড করছে।
হ্যাঁ, আমি নিজেও খুবই অবাক হয়েছি কারণটা, এবং এই জন্য আপনাকে কল করা। আপনি কিছু না মনে করলে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি একটু আমাদের যারা শুনছেন এখানে, যারা সবসময় ভূত এফএম এর সাথে আছেন, আপনি একজন ভূত এফএম এর লিসনার এবং আপনি রেগুলার শোনেন, আপনি একটু কাইন্ডলি সবাইকে বলবেন যে ঘটনাটা কেন সবাই বিশ্বাস করবে।
দেখুন, আমি একজন আমি নিজে একজন অবশ্যই গ্রাজুয়েট, চিটাগাং ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি, তাদের মধ্যে দুইজনই শিক্ষিত, আমাদের ফুল ফ্যামিলি। তাই ভূত এফএম শুরু থেকেই আমি একজন শ্রোতা, যে কোনো কারণেই হোক। তা আমার যে ঘটনাটা, আমি এটা লিখবো কি লিখবো না, তার মধ্যে আমার বাবা মারা গেছেন। এখন আমি আমার মৃত বাবাকে নিয়ে একটা কিছু লিখছি, হয়তো কেউ সহজভাবে নিচ্ছে, কেউ হয়তো ভাবছে ফান করছি বা বানিয়ে লিখছি, সেটা আমার ইগোতে লাগবে স্বাভাবিক, যে আমার মৃত বাবাকে নিয়ে নিশ্চয়ই আমি এই ধরনের মানে ফান করা সম্ভব না। সেই দ্বিধানন্দ থেকেই এত দেরি হয়েছে। বাট আমি জানি এটা, আমি এবং আমার ফ্যামিলি জানে, প্রত্যেকটা মেম্বার, এটা কতটুকু সত্য।
আপনাকে অনেক ধন্যবাদ। এবং
আমি হয়তো লেখার অভ্যাস নেই, তাই হয়তো বলতে পারি না, তবে ওই মুহূর্তগুলো আমাদের আরো অনেক চরম উত্তেজনা করছিল।
আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করছি, আমি জানি না, আমি আসলে আপনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি, বিশ্বাস না করা বা মানে এটা এটা আমার ক্ষেত্রেও বিশ্বাস করা না, আমি বুঝতে পেরেছি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ঘটনাটা পড়ে শোনাচ্ছি, আপনি ইনশাল্লাহ আশা করছি যে আমাদের সাথেই থাকবেন। ওকে, হ্যাঁ রাশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং তিনি একটা জায়গায় লিখেছেন এইভাবে যে একটা জায়গায় এরকম যে রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকা দলে, যাই হোক শুরুতে যেভাবে বলেছেন, এবং তিনি বলছেন যে শুক্রবারে আপনাদের অনুষ্ঠানটি অন্যদিনের আচ্ছা রাত্রির তুলনায় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এবং তিনি বলেছেন যে মূল ঘটনায় আসা যাক, এবং তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে আসলে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে এবং আমাদের সম্পূর্ণ পরিবারকে নিয়েই, আর তাই সবসময় সংকোচ কাজ করত। আমার ঘটনাটি যদি কেউ বিশ্বাস না করে তবে খুবই অপমানিত বোধ করবো এই ভেবে, কারণ আমি অন্তত এতটা নিচে নামিনি যে নিজের মৃত বাবা ও পরিবার নিয়ে মিথ্যে কোনো গল্প বানিয়ে আপনাদের আনন্দে খোলা খাব। আসলে ঘটনাটি আমাদের মতো একটি আধুনিক শিক্ষিত পরিবারকে বাধ্য করেছিল অদৃশ্য কোনো শক্তিকে বিশ্বাস করতে, বা মানে অদৃশ্য কোনো ঘটনা, মানে এরকম যে ঘটনা ঘটতে পারে এটা তা বিশ্বাস করতে তিনি বাধ্য হয়েছিলেন তারা। আচ্ছা শোনা যাক ঘটনাটি, আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, এবং আমি কাউকে বিশ্বাস করতেও বলছি না, কাউকে অবিশ্বাস করতেও বলছি না, এটা পুরোপুরি যার যার ব্যাপারে, আমি বিশ্বাস করছি না অবিশ্বাস করছি সেটা আমি বলছি না। ঘটনাটি বাবার মৃত্যুর প্রায় 8 বছর আগে। সেদিনটি আর অন্য 10 দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। তখন দুপুরবেলা আমি স্কুল থেকে এসে বাসার উঠানে খেলছিলাম, হঠাৎ দেখলাম একজন মানুষ বাবাকে ধরে ধরে বাসার ভেতরে ঢুকছে। বাবার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে। সাথে সাথে মার অফিস থেকে ফোন করা হলো, মার অফিস অফিস কাছে হওয়ার কারণে মা 5 মিনিটের মধ্যেই চলে এসেছেন। অ্যাম্বুলেন্সকে আগেই ফোন করার কারণে এরই মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। বাবাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। আমাকে বাসায় রেখে মা এবং আমার দুই ভাই ও আমার বড় বোন বাবার সাথে মেডিকেলে চলে যায়। আমি খুব দুশ্চিন্তায় বাসায় একাই থেকে গেলাম। আমি অপেক্ষা করছিলাম মেডিকেল থেকে কখন কেউ আসবে বাবার সংবাদ নিয়ে। 3-4 ঘন্টা পরে আমি অবাক হয়ে দেখলাম বাসার সামনে একটি অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে আসা হলো, আর সবাই কাঁদছে। আমার মাকে বড় ভাই ধরে রেখেছে। তখন জানলাম যে মেডিকেল কলেজ থেকে বাবাকে ফিরিয়ে দিয়েছে, এবং সব ধরনের টেস্ট করার পরেই তাকে ঘোষণা দিয়েছে ক্লিনিক্যালি তিনি আর নেই। বাবাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে, খুব মৃদু ও কিছুটা থেমে থেমে বাবার তখনও শ্বাস চলছিল, মানে ক্লিনিক, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে তখন মানে কিছুক্ষণের মধ্যে মারা যাবেন এরকম একটা অবস্থা। এবং ডাক্তার বলে দিয়েছেন যে 2-3 ঘন্টার বেশি বাবার শ্বাস প্রশ্বাস চলবে, এর বেশি না, কারণ তাদের পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে যা তাহলে কোনো কারণেই হোক বাবার ফুসফুস লিভার সহ শরীরের ভিতরে বেশিরভাগ অংশই ফেটে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে শরীর এমন এক অবস্থায় পৌঁছেছে যে চিকিৎসার কোনো সুযোগ নেই। ডাক্তারের ধারণা সাধারণত খুব জোরে বাবার শরীরে কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, এবং অনেক উঁচু স্থান থেকে বুক পাশে পড়ে গিয়েছে। বাবার শ্বাস প্রশ্বাস চলছে তাতেই চিকিৎসকেরা খুব অবাক হয়েছেন। আর তখন বিভিন্ন যে হসপিটালের কথা বলছিলেন সেটা বলছেন যে এরকম ধরনের পেশেন্টকে সেখানে রাখার কোনো সুযোগ ছিল না। আমি তখন ক্লাস নাইনে পড়ি, কাজে এই ঘটনাটি সম্পূর্ণ আমার মনে আছে। আজও মনে আছে বাসার সামনে সবাই চিৎকার করে কাঁদছিল, আমাদের গ্রামের সকল আত্মীয় স্বজনকে খবর দেয়া হলো, এমনকি বাবার লাশ কোথায় দাফন করা হবে তা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা সেই এলাকায় থাকলেও আমাদের আসল বাড়ি ফেনি, দেশের এক মাথা থেকে অন্য মাথায় এতদূর লাশ নিতে হবে তাই বেশি সময় পার হতে দেওয়া যাবে না। এভাবে চরম কষ্টের পাশাপাশি অনেক বিষয় চলে আসছিল উৎকণ্ঠা নিয়ে। এর মাঝে একজন মৌলবীকে নিয়ে আসা হলো বাবার তওবা পড়ানোর জন্য, বাবার এবং তিনি তারপরে বর্ণনা দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে বাবা জাস্ট যখন মনোজাত করছিলেন তখন আমরা ভাই বোন মা কাছের আত্মীয় স্বজন গগন দিদারি কান্নায় এক মর্মান্তিক দৃশ্যের কথা এবং তার পরপরই মুরব্বীদের সাথে কথা বলতে চাইলেন। মা তখন বলার মতো কি অবস্থা ছিল না বলে বড় ভাই মৌলবীর সাথে কথা বললেন। একটু আড়ালে মৌলবী ভাইয়াকে বললেন যে তাকে যদি শেষবারের মতো একটু সুযোগ দেওয়া হয় চিকিৎসার জন্য, তিনি বিশ্বাস করেন যে এখনো বাবাকে বাঁচানোর সুযোগ আছে, যা করার এখনই করতে হবে এবং একজন ডুবন্ত ব্যক্তির বাঁচার জন্য খড়কুটোকেও শেষবারের মতো ধরে বাঁচার চেষ্টা করে তেমনি বিশ্বাস নিয়ে মৌলবীকে চেষ্টা করার জন্য বলা হলো। মৌলবী বাবার ঘরে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন আর তাকে সাত রঙের সাতটি সুতো দিতে বললেন। আমি দোকানে গিয়ে সুতোগুলো নিয়ে আসলাম। আমরা সকলেই বাড়ির বাইরে দাঁড়িয়ে চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছি, জানি না ঘরের ভেতরে কি হচ্ছে, বাবা কি এখনো আছেন নাকি নেই তাও জানি না। ডাক্তারের কথা মতো বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রায় দুই তিন ঘন্টার পরে দরজা খুলে মৌলবী বের হলেন একটা কিছুটা হাসি মুখে আর বললেন যে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে, উনি এখন সুস্থ। আমরা উপস্থিত সকলেই তার কথা শুনে আকাশ থেকে পড়লাম, নিজেদের কানকেই মনে হলো অবিশ্বাস্য মনে হচ্ছিল। দৌড়ে ঘরে প্রবেশ করতে চাইলাম এবং মৌলবী বললেন শুধু তার ছেলে মেয়ে ও স্ত্রী ছাড়া কেউ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করেন। কারণটি অবশ্য পরে জানতে পেরেছিলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথে বাবাকে দেখলাম তার চোখ দুটো খোলা। আমাদের পেয়েই বাবা প্রথম কথাটি বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাকে বলো তো কিছু খেতে দিতে। প্রচুর রক্ত বের হবার কারণে বাবা অসম্ভব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু বাবার মুখে হাসি ছিল সে সময়। এবং সত্যি বলতে কি যে আমি শুধু এ কারণেই বাসার সকলের মুখ দেখে বোঝা যাচ্ছিল কেউ হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ফিরে আসার দৃশ্য দেখে। এরপর মৌলবী নিজেই আমাদের বলেন যে বাসার একটি কোনায় একটা কাঁঠাল গাছে উঠলেন এবং আমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখলাম যে তিনি গাছে কি যেন খুঁজতে লাগলেন ডালপালাগুলোতে। দেখলাম একে গেলে কি যেন খুঁজেও পেলেন। তারপর গাছ থেকে নেমে সরাসরি আমাদের বাথরুমের ছাদে উঠলেন এবং সেখান থেকে কতগুলো পোটলা নিয়ে আসলেন। আমরা দেখলাম সেখানে শালিক পাখি যার গলা কাটা, কতগুলো চুল কাপড় দিয়ে শরীর পেঁচানো, পাখিটির মাথায় লাল সিঁদুর দেওয়া, সাতটি ছোট ছোট অর্ধ পোড়া মোমবাতি এবং দুটো ছোট্ট হার, যা পরে শুনেছিলাম হারগুলো কোন একটা মানে কারোকার একটা পাজরের হার আর কি। এবং সারাদিনের প্রতিটি মুহূর্তের মধ্যেই এতটাই চড়াই উতরাই ছিল যে হয়তো অবাক হবার মতো কিছুই কাজ করছিল না। তবুও হাঁ করে দেখছিলাম একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা। আমি নিশ্চিত আমার মতো অবস্থা উপস্থিত সকলের মধ্যেই কাজ করছিল। সকলেই হয়তো অবাক হবার ক্ষমতা হারিয়ে শুধু চেয়ে দেখছিল কি হচ্ছে। মৌলবী সাহেব এখন কিছুটা স্থির হলেন এবং চমৎকার দেখানো শেষ মনে হলো। তিনি বললেন যে আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি গোসল করবো এবং গোসলের পর সবকিছু বলছি। আমরাও তার গোসলের ব্যবস্থা করলাম। গোসলের পর তিনি বাবার গ্রুমে ঢুকে তার আমাদের সামনে এসে যা বললেন তা বিশ্বাস হচ্ছিল না। তার কথা মতে বাবাকে বান মারা হয়েছিল এবং আগের রাত্রি ছিল অমাবস্যার রাত। গভীর রাতে আমাদের বাবার বাথরুমের ছাদে বাবার নামে পাখিটিকে বলি দেওয়া হয় এবং সারা রাত সেখানে তান্ত্রিক বাবার মানে বিভিন্ন ধরনের রিচুয়াল করেন আর কি। এবং পরে পুরো ব্যাপারটি করেছিল আমাদের খুব কাছের এক আত্মীয়, তাই মৌলবী আমাদের ছাড়া আর কাউকে ঘরে ঢুকতে দেননি সেই সময়। কারণ সেই পাখিটি উদ্ধারের আগে ওই আত্মীয়টি আবার কিছু করে তবে বাবাকে আর ফেরানো সম্ভব হবে না। সম্পূর্ণ ঘটনাটি আমার স্পষ্ট মনে আছে। একটি ঘটনা কিভাবে আমাদের পরিবারের প্রতিটি মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল, আর ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়াবহ সিঁড়ি প্রথম স্বচক্ষে দেখেছিলাম। এরপরেও ওই আত্মীয়র কারণে আরো দুবার আমাদের ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হয়েছিল। পুরো ঘটনাটি এতই প্রভাব ফেলেছিল যে ঘটনাটির কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি বেশ কিছুদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রাঙামাটি, ফটিকছড়ি, বান্দরবন যাওয়া সহজ ছিল। আমি বিভিন্ন ওই এলাকার আদিবাসীদের দেখেছি, হিন্দু, মুসলমান, এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেককেই দেখেছি, বিভিন্ন ধরনের রিচুয়াল দেখেছি, মানুষকে বান মারার বিভিন্ন উপায় মানে দেখেছেন তিনি, তাই লিখেছেন। এবং তিনি বলছেন আনজাতে আমি এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের পুরো ব্যাপারটি সেই সময় তিনি দেখেছেন এবং তিনি এটার পুরোপুরি বিপক্ষে সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এর পরে তিনি বলছেন যে সশরীরে উপস্থিত হতে পারবো না, তবে উৎসাহিত হলে আরো কিছু ঘটনার সাক্ষী হিসেবে আপনাদের অনুষ্ঠানে হয়তো উপস্থিত হতে পারবো। যাই হোক, রাশেদ আলম, আমরা চাই যে আপনি আরো ঘটনা নিয়ে আমাদের উপস্থিত হতে পারবেন আশা করছি। এবং এই ঘটনাটি পুরোপুরি আমি আপনি যেভাবে লিখেছেন মোটামুটি আমি মূল জিনিসটা পড়ে শোনালাম, এবং আমি জানি না যে আপনাদের বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না, এবং আমিও মানে যেটা বলবো যে আমি এইটাকে মন্তব্য করাটা আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না, কিন্তু এটা নিয়ে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন, আপনারা SMS পাঠাতে পারেন আমাকে, মোবাইলের মেসেজ অপশন যেটা করুন 40F40 স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.40। অনেকেই মাসুমকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে জন্মদিনে, এবং কে একজন আমি মিস করলাম লিখেছেন যে তারও আজকে জন্মদিন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে লাস্ট এপিসোডটা, যেমন হচ্ছে এখানে ইথিকাকে দেখছি, তিনি বলছেন লাস্ট এপিসোডটা অনেক ভালো ছিল এবং তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নিলয়ও শুভেচ্ছা জানিয়েছেন মাসুমকে জন্মদিনের, এবং তিনি বলছেন যে এই ঘটনাটি তার বিশ্বাস হয়েছে এবং এরকম ঘটনাটি তার এলাকাতেও ঘটেছে, তিনি এটা বলেছেন। নিলয় রামপুরা থেকে লিখেছেন, তাই না? আমাদেরকে এছাড়াও দীপ্ত SMS করেছেন, দীপ্ত আইচ ফার্মগেট থেকে, এবং তিনি লিখেছেন আই জাস্ট লাভ ভূতাসন। এবং তিনি এছাড়াও রাতের শেষ প্রহর ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন। জিহাদ কেরানীগঞ্জ থেকে, লাস্ট এপিসোড তিনি মিস করেছেন, খুব খারাপ লেগেছে, আপনার এলাকায় আমরা করে আসলাম লাস্ট এপিসোডটা আর আপনি মিস করেছেন। সাগর লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা আছেন মাসুমকে। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ড ঢাকা থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দীপা আমাদেরকে মালিয়া SMS করেছেন, ফার্স্ট যে ঘটনাটা তার কাছে খুব ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও অ্যাঞ্জেল নিথি SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, দেখতে পাচ্ছি যে সাগর, কষ্টের অথই সাগর আর কি পুরো নামটা। পিয়াসা আমাদের মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন। অ্যান্ড সি, আপনারা যদি ঘটনা ভালো পাঠান আমরা সেই ঘটনাগুলোই আপনার সাথে শেয়ার করি, আপনি যদি খারাপ ঘটনা পাঠান আমরা সেটাও শেয়ার করি, কারণ আপনাদের উপর নির্ভর করতে হয় আমাদের পুরোপুরি, আমরা এখানে ঘটনা বানিয়ে বলতে পারি না। এবং আমরা কোনো ঘটনা আপনারা মানে পাঠানোর পরে সেটা রং চং মাখিয়েও বলতে পারি না, সো এরকমই হয় আসলে ব্যাপারটা। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। একটা ঘটনা রয়েছে, আমি ঘটনাটা নিব না, একটা ব্রেক দিলে ভালো হয়, একটা ব্রেক দিলে মনে হয় ভালো হয়, তারপরে আমরা একটা টানা ঘটনা শুনবো। সো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40।
সব জানতো শমশের ভাই,
আগে টিনের কোটা
That's right, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 40, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, চলছে ভূত এফএম। এখন অন্যরকম উইথ গ্রামিংফোন, আপনারা সবাই জানেন সেটা। আমরা চলে যাচ্ছি ঘটনায় এবং তারপরে ফেসবুকের বিভিন্ন আপনাদের কমেন্টগুলো নিয়ে পড়বো। আপাতত এখানে আমাদের এখানে হাফেজ আনাম উপস্থিত আছেন এবং রিসেন্টলি তিনি একটা ঘটনা সলভ করেছেন, এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি একটু বলবেন সবাইকে?
হাজারিবাগে
কি হয়েছিল সেখানে একটু বলবেন।
আসসালামু আলাইকুম হুতুল্লাহ, রাসেল ভাই প্লাস মাসুম ভাই থেকে ধন্যবাদ জানাচ্ছি, মাসুম ভাইকে হ্যাপি বার্থডে কিউ। আমার আজকে একই দিনই জন্মদিন।
আচ্ছা, আপনার আজকে
জন্মদিন? জি জি জি। তো যাই হোক, সবার কাছে দোয়া দরখাস্ত। তো এই ঘটনাটা হলো ধানমন্ডি এলাকায় হাজারিবাগে ঘটে যাওয়া এক হাজি সাহেবানের সাথে। তিনি হাজারিবাগে থাকে, তিনতলা বাড়ি তিনাদের। তো তিনারা হলো দুইতলা পুরাটা হলো তিনারা মিলে থাকে, তিনার একটি সন্তান আছে, তিনটা রুম। এখন তিনি থাকে এক রুমে হলো তিনার ছেলে আর ডাইনিং স্পেসটা খালি থাকে। তো যে সমস্যাটা, তিনার যখন রাতের বেলা ঘুমাতো তখন ডাইনিং স্পেস থেকে একটা কান্না আওয়াজ পেত যে কে যেন কাঁদতেছে। আর কান্নার অবস্থা এরকম ছিল, বয়সটা তারা আর কি ধরতে পারছে প্রায় আর কি 20-25 বছর হবে, এরকম একটা মেয়ের কান্নার আওয়াজ তারা পেত, খুবই ভয় পেত। তারপরে এরকম প্রাথমিক দেখা যায় প্রায় এক সপ্তাহ চলে যায়, অনেক ভয় পায়। পরে রেগুলার আর কি এটা হয়, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পরে আনলো আর অনেক দূর দিয়ে আনা হলো। পরে এটা কিছুদিন ভালো থাকে তারা, পরে কিছুদিন পরে এই আবারও একই প্রবলেম দেখা যায়, আরো বেশি উত্তাপ মনে হয়েছে, আরো বেশি বেড়ে যায়। তো আগে তো মনে করেন এরকম কান্না আওয়াজ পেত, আর এখন দেখা যায় বাসায় আপনার উত্তাপ করে যেরকম লাইট অন করে আবার অটোমেটিক অফ করে দেয় এরকম। তখন শীতের দিন ছিল, দেখা যায় শীতের দিনে ফ্যান ছেড়ে দিলে তো এটা অসহ্যকর। পরে তিনি যখন ফ্যান আবার অফ করতে যেত, পরে আবার তিনি হাত দেওয়ার আগে কে যেন সুইচ অফ করে দিত, এরকম একটা জ্বালা যন্ত্রণা ভিতরে আর কি ছিল তিনারা এরকম অনেক আর কি। তো এক পর্যায়ে তিনারা আবারও মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে তদবির আবার নেয়। নেওয়াতে দেখা যায় তাদের দুদিন পরে দ্বিতীয়বার যখন আর কি তদবির টানে, পরে দুদিন পরে রাত্রে বেলা মনে করেন একটার পরে আর কি এই সমস্যাটা দেখা দিত। পরে অদৃশ্য থেকে কে যেন বলতেছে আর কি তোর মেয়ের কণ্ঠে যে তোরা আমাকে থামাতে চাস না, তো তোরা যত আমাকে এখানে আসতে দিবি না এরকম কিছু করবি তো আমি তত বেশি উত্তাপ করবো, তোরা আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবি না এরকম বলতো। পরে তাদের ভিতরে আরো ভয় ভ্রান্তি এটা সৃষ্টি হইতো, আর কারো কাছে বলতে পারতো না ভয়ে, কারো কেউ বিশ্বাস করে কিনা, ভাড়াটিয়া থাকতো নিচ তারা উপরেও থাকতো, তিনা দুতলায় থাকতো। তো তিনা দেখা যায় আরেকদিন হলো ঘুমাইছে হাজি সাহেবান রাতে বেলা দ্বিতীয় পরে তদবিরের পরে ঘুমানোর পরে কে যেন রাত্রিবেলা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়েছে, তখন তিনি অনুভব করলো তিনার মাথায় কে যেন হাত দিয়ে হাত বুলিয়ে দিতেছে এরকম আর কি। তো দেখা যায় কাউকে দেখলো না তিনি, আর মাথায় হাত দিলেও কারোর হাত বাজে না, কিন্তু কে যেন মাথাটা আর কি নাড়াচড়া করে দিতেছে এরকম স্পষ্ট তিনি আর কি অনুভব
করেছিলেন।
জি জি। তো এই মাথা প্রথমে দিয়েছে, পরে আবার হাত, ঠিক আছে, পরে আবার পা, এরকম তো অনেক ভয় পায়। পরে আবার দেখা যায় তিনি উঠে ছেলেকে ডাক দিল, কিন্তু ছেলে শুনে না, অনেক জোরে জোরে ডাক দিচ্ছে কিন্তু ছেলে শুনে না। পরে আসলে কিন্তু শোনার কথা পাশের রুমে, যাই হোক, পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে তোমার বললো যে বাবা তুমি একটু এই রুমে আসো। পরে আসলো, আসার পরে এরকম ঘটনা শেয়ার করলো যে এরকম এরকম আমি এখন কি করবো বলো। পরে বললো আচ্ছা ঠিক আছে, হুজুর যে পানি পরাটা দিছে তুমি এক কাজ করো, পানি পরাটা খেয়ে তোমার রুমে ছিটাই তো, পরে আরো তারপর তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, পানি পরাটা খেয়ে শুয়ে তারপরে রুমে ছিটে আবার আবার শুয়ে পড়ছে। পরে অদৃশ্য থেকে আবার আওয়াজ দিতেছে যে আমাকে থামাতে পারবি না তোরা, তোরা যতই চেষ্টা করোস আমাকে থামাতে পারবি না, তোরা আমাকে এই সরানোর জন্য চেষ্টা করতেছিস কিন্তু পারবি না।
আচ্ছা
যাই হোক, তারপরে উনি তাহাজ্জুদ নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই পিছনের দিকে তাকালো মেইন গেটে আর কি। পরে উনি একেবারে স্পষ্টভাবে দেখলো যে একটা মেয়ে দাঁড়ায় আছে, তো মেয়ের শাড়ির আঁচলটা অনেক বড়, মনে হয় কি হেঁটে হেঁটে যাচ্ছে আর হেঁচড়াইতেছে আর কি
শাড়িটা, যদি হচ্ছে ফ্লোরে মানে
জি
স্পর্শ করে চলে যায় বা ফ্লোরে বেশ কিছু শাড়ির আঁচলের অংশ থাকে আর কি, এটা আপনি বলছেন?
জি জি জি।
ওকে,
যে ওরকম আর কি। তো মেইন গেটের দিকে তাকে তাকায় রয়েছে, দাঁড়ায় রয়েছে আর কি ওইদিকে, তো পিছনের দিকে তাকায় নেই।
জি।
পরে তারা এটা দেখে অনেক ভয় পেয়েছে, পরে ছেলের নাম ধরে ডাকলো কিন্তু ছেলে শুনে না, তিনার মুখ থেকে স্বরটা দিয়ে আর কি বন্ধ হয়ে গেছে, তিনি কথা বলার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো কথাই তিনার স্বর থেকে বের হইতেছে না, অনেক ভয় পাইতেছিল। তো পরের দিন সকালবেলা আবারও হুজুর কাছে এই ঘটনা শেয়ার করা হলো, হুজুর আবারও তদবির দেয়, আবারও একই সমস্যা, যত বেশি তদবির আন তত বেশি সমস্যা। পরে তদবির আনার পরে সকালে দুপুরে যখন রান্না করতে গেল, তখন যখন হলুদ মরিচ ইত্যাদি রান্নাঘরে থাকে, তো ওই আপনার আমাদের বাসায় ডিব্বা বলে অনেকে, ডিব্বার হলুদের যে ডিব্বাটা থাকে ওইটার ভিতরে তাবিজ পেল অনেক অনেকগুলো, আর তাবিজগুলো এমন লেখা ছিল তারা ভাষা বুঝতো না ওই ভাষাটা। পরে তারা খুবই আর কি চিন্তিত ওই বিষয়টা নিয়ে, অনেক ভয়। দেখা গেল রুম ঝাড়ু দিয়ে যেত, তারপরে সেই দুপুর থেকে আর কি তাবিজ পড়া শুরু হলো, রুম ঝাড়ু দিয়ে চলে যেত কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখতো কি এখানে তাবিজ পড়া, অনেকগুলো তাবিজ পড়া, মনে হয় যেরকম আর কি ঝড় হলে বৃষ্টি হলে যেরকম আর কি ই হয় না, ঠিক ওই রকম আর কি, এত তাবিজ তো আসার কথা না। পরে তারা আবার এইটা ই করে আপনার
ময়লা বালতিতে ফেলে দিল। পরে তারা স্পষ্ট দেখলো কি ময়লা বালতি থেকে উড়ে উড়ে আবার পুরো ঘরে ছিটি বিটে যাচ্ছে। এই অবস্থা
খুবই অবিশ্বাস্য ব্যাপারটা।
জি জি জি, আর কি তারা স্পষ্ট ভাবে এটা দেখলো। পরে রান্নাঘরে দৌড়ে গেল, তাদের খেয়াল ছিল যে এটা মনে আমার ঘর। রান্নাঘরে দৌড়ে গেল, পরে রান্নাঘরে দেখতেছি কি উপরে আর কি যে ছাদ আর কি মাথার উপরে, তো সেই ছাদ থেকে আর কি কে জানে আর কি তাবিজ গুলো আর কি একজনই যেরকম ফিকা মারলে নিজে গায়ে একটা এরকম ঠিক আর কি মনে হয় কি মানুষটা দেখা যায় না, কিন্তু এভাবে এভাবে যে নিক্ষেপ করতেছে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে। এই অবস্থা অনেক আর কি ভয়ভ্রান্তের ভিতরে অনেক অনেক আর কি অনেক উত্তাপ করে। পরে এক পর্যায়ে মনে করেন তারা আবার যখন রাত্রিবেলা বিকালবেলা আর কি তুদ্দির আনে, আরো অনেক পাওয়ারফুল একজনের কাছ থেকে তুদ্দির আনে, উনি দরকার রাত্রিবেলা একটা নিয়ম বলে দেয় যে আপনারা রাত্রিবেলা এই পানিটা ছিটাই দিবেন, প্লাস প্রতিটা দেওয়ালে আপনি এটা লাগাই রাখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরে যখন দেওয়া হলো, তারপরে তিনি ঠিকই দিল, ঠিক রাত্রে একটা পনেরো মিনিটে আমাকে বললো যে একটা পনেরো মিনিটে আমি দেখতেছি যে দেওয়ালের সাথে একটা ছায়া, বড় একটা ছায়া। আমি এটা দেখে আমি আর কি হাজি সাহেবান বলতেছে, তিনি তিনবার হজ করছে, যে আমি ভয়ে যে কি করব, ছায়াটা এরকম যেরকম দুপুর বেলা আর কি একটা মানুষ দাঁড়ালে একটা ছায়া কিন্তু অনেক বড় হয়, লম্বা হয়, ঠিক ওরকম একটা ছায়া, তো দেখে অনেক ভয় পায়।
বিকালে বা সকালে হলে লম্বা বা ইয়ে হয়,
জি
ওরকম ছোট হয়,
হ্যাঁ জি ওরকম আর কি। যাই হোক, তো ছায়াটা দেখে আর কি অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে তিনি ওই ওই ওইটা বলতেছে, ছায়া আর কি কথা বলতেছে, হাজি সাহেব স্পষ্টভাবে শুনছে যে কথাটা, যে তুই কি নাতি, তোর নাতি হবে তুই এটা আশা করস, বা তোর নাতি হবে তুই এটা আশা করস, তোর বৌমার কখনো বাচ্চা হবে না, তো এভাবে একটা হুমকি দিল। এটা হুমকি দেওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার এই কথাটা বললো, পরে আরো বেশি ভয় পায়। পরে তিনি ছেলেকে আর কি তিনি ডাকবে যে বাবা এখানে আসো, কথা শুনে যাও, আমি এরকম এরকম এই কথাটা শুনছি এরকম দেখি। পরে বললো কি না মা তুমি এটা ভুল শুনছো, এটা কি আর এরকম বলতে পারে, বিশ্বাস করলো না। ফজরের পরে আবার এরকম আনা হলো, পরে একই সমস্যা, যত আনি ঠিক তত আরো আরো বেড়ে যায়। পরে এক পর্যায়ে দেখলো কি এই আপনার এই তৃতীয় তদবিরটা যেদিন আনলো তার তিন দিন পরে যখন তাহাজ্জুদ নামাজ পড়লো, খাটের নিচে কে যেন আপনার ওই যেরকম দরজা নক করে টক টক করে এরকম আওয়াজ হয়, খাটের নিচে কে যেন এরকম আওয়াজ করতেছে, কে যেন আওয়াজ করতেছে। পরে তিনি ভয় পেল এবং খাট থেকে নামলো অনেক সাহস করে, টর্চ লাইট নিয়ে। পরে আপনার লাইট তো অন করতে হবে একটু দূরে যে, পরে তিনি লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে আপনার খাটের নিচে মারলো, দেখলো যে কিছুই না। আবার তিনি উঠে পড়লো, পরে আবার একই আওয়াজ, একটা ভয়ে কাজ করতেছে যে কে এটার নিচে। পরে আবার যখন মারলো, স্পষ্টভাবে হাজি সাহেবান দেখলো তিনারি রূপে তিনি যে শাড়ি পরা আছে বর্তমানে আর কি, তখন যে ছিল ওই একই শাড়ি, একই ডিজাইন, একই হাতে বালা, ঠিক একই রকমের
একজন,
জি জি আরেকজন আর কি খাটের নিচে,
খাটের নিচে তার মতোই আরো একজন,
জি জি তারই মতন একজন। আমার খুব লাগতেছে,
হ্যাঁ আমার নিজেরও খুব মানে আজব লাগলো যে মানে আমি যদি আসলে খুটখাট শব্দ শুনি এবং খাটের নিচে তাকে যদি আমাকেই দেখি,
হ্যাঁ 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 ঠিক আছে, এটা দেখলো একটা আশ্চর্য লাগে না। পরে এটা যখন দেখলো তিনি ভয়ে একটা চিৎকার মারলো, চিৎকারে কোনো স্বর বের হলো না। পরে তিনি সন্তান জানে যে মা এই টাইমে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহলে একটু মাথা যায় দেখি যে কি অবস্থা, মাথা উনি বেশি ভয় পায়। আগে থাকতে বলে থাকি বলে নেই যে বাসার ভিতরে চারজন থাকতো, হাজি সাহেবান, তিনার সন্তান এবং তিনার বৌমা এবং এক এই দেখা যায় কাজের মেয়ে থাকতো আর কি বুয়া। তো যাই হোক, তো এটা ভয় পায় আর কি, খুব ভয় পায় আর কি, সেন্স হারায় ফেলে। তো ছেলে এসে দেখে কি যে মা এরকম সেন্স হারানো অবস্থায়, এটা দেখে ও আর কি চিৎকার অনেক মারে। তারপরে আপনার পানিটা যখনই আপনার ওখানে ওই হাজি সাহেবানের গায়ে যখনই পানিটা ছিটানো হয়, ওই যে পড়া পানিটা তৃতীয় চতুর্দ পর যে পানিটা আনা হয়, সে পড়া পানিটা দেওয়ার সাথে সাথে মনে হয় কি কারেন্টটা চলে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল, একটা আশ্চর্যময়। কিন্তু হাজি সাহেবান সাথে সাথে উঠে উঠলো, তিনি ঠিকই উঠতে পারলো, হ্যাঁ, কিন্তু তার এই কারেন্ট নেই, এখন কি করবে। পরে কারেন্ট এখন আবার তারা আবার কি করলো, লাইট অন করতে গেছে যখন, আবার তখন আবার দেখা যায় কিছু অটোমেটিক আবার লাইট অন করে দিছে এরকম। পরে হাজি সাহেব স্পষ্টভাবে দেখলো, আবার গেটের দিকে তাকাইলো, যে তিনার দিকে তাকায় রয়েছে এক ওনার মতনই হুবহু ডাবলার একটা মানুষ।
আসলে ঘটনাটা কি ছিল, ওখানে সমস্যাটা কি ছিল
আপনার? যাই হোক, আমি সংক্ষিপ্ত করি, ওটা হলো একটা আত্মার ওখানে সমস্যা ছিল। আসলে এক পর্যায়ে যারা কিছু দিন দেয় তারা তো জিনের ব্যাপারটা দেয়, আসলে কি রোগ একটা হলে যদি ঔষধ আরেকটা দেওয়া হয় তাহলে ওই রোগ কিন্তু ভালো হয় না, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, পরে এক পর্যায়ে আল্লাহর মতে প্রবলেমটা আমি যাই ওখানে,
যাওয়ার পরে মাগরিবের পর থেকে প্রায় রাত 10টা পর্যন্ত প্রবলেমটা বের করতে পারতেছি না, কারণ জিন বা এই ধরনের কিছু হলে তো এটা সহজে বের করা যায়, কিন্তু আত্মার এটা সহজে এটা পারা যায় না। অনেক প্রচেষ্টার
পরে আপনি বুঝেছেন যে এরকম আত্মা নিয়ে অনেক ঝামেলা হয়।
জি হয়।
আচ্ছা,
তো দেখা যাওয়ার মতো এটা দেখলাম 10টা পর্যন্ত। পরে আমি সমস্যাটা দেখার পর আমি তাদের সাথে বললাম, একটা সত্য কথা বলবো, হ্যাঁ বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরে 20-25 বছর আগে কেউ কি এরকম আত্মহত্যা করেছে? পরে আমার সাথে প্রথম স্বীকার পায়নি, যে এক পর্যায়ে পরে স্বীকার পেয়েছে, হ্যাঁ হ্যাঁ এরকম আত্মহত্যা করেছে। তো এটার সাথে ওইটা যোগাযোগ কি? আমি বললাম যে না, ওইটা হলো মেন, তো ওই আত্মাটাই হলো আপনাদের এখানে এই বাড়িতে সমস্যা করতেছে। জি, তো আমি আল্লাহর রহমতে সেদিন আর কোনো কিছু দিতে পারলাম না, আপাতত পানি পড়ে দিয়ে আসছিলাম। তো আল্লাহর রহমতে পরবর্তী যেটা দিই আল্লাহর রহমতে, এখন পর্যন্ত আর কি প্রায় 1 বছর যাবত আমার সাথে ফোনে যোগাযোগ হয়, মাঝে মাঝে যাইও, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই।
কোথাকার ঘটনা যেন বলুন?
হাজারিবাগ।
হাজারিবাগ, ওকে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা ইনশাল্লাহ আবারও ফিরে আসবো, যদি সময় আপনার পাই তাহলে আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের আরও একজন অতিথি আছেন, তিনি কিছু ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি বলি যে অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে লিখছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে সোহানুর আবেদিন রহমান রামিন, তিনি লিখেছেন যে ভালো লাগলো। আমাদেরকে এমরি সোহেল লিখেছেন যে আগে ভূতাফেম পরে ফেসবুক, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এম জে কিং শাওন এখানে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাসুমকে। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাব্বির লিখেছেন ভয় পেতে চাই, বেশ 17 মিনিট আগে তিনি এই কমেন্টটি করেছেন। আপনি ভয় পাচ্ছেন কিনা এখন প্লিজ আরো একটু জানাবেন, যে ঘটনাগুলো হয়ে গেল সেগুলো শুনে আপনার কেমন লেগেছে সেটা একটু প্লিজ জানাবেন। ফার্স্ট স্টোরিটা অসম আমাদেরকে লিখেছেন, আচ্ছা আমাদেরকে লিখেছেন কোনো একজন, আমি নামটা এখন মানে ফেসবুকের সবগুলো নাম আমি পড়তে চাচ্ছি না, যে নামগুলো আপনার নিজের নাম হলো অবশ্যই আমি পড়বো সেটা অবশ্যই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মৃদুল এখানে কমেন্ট করেছেন এবং তারও আজকে বার্থডে, এবং আপনাকেও বার্থডে অনেক অনেক শুভেচ্ছা। মঈন খান আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, সেটা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রিমন খান, এবং ভূতাফেম তিনি পছন্দ করেন সেটা জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন, তিনি রাজশাহী থেকে শুনছেন সেটা জানিয়েছেন। ফার্স্ট ঘটনাটা অনেক ভালো জানিয়েছেন হৃদয় আহমেদ। এছাড়াও আমাদেরকে আবরার হাসান লিখেছেন যে ভূতাফেমটার কাছে ভালো লেগেছে। এছাড়াও আরও অনেকেই এখানে কমেন্ট করছেন, আপনি চাইলে www.facebook.com/radio.futi সেখানে যেতে পারেন, আমাদের পোস্টে লাইক দিতে পারেন এবং আপনিও কমেন্ট করতে পারেন। অন্য যে সমস্ত কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনি চাইলে চেকও করে ফেলতে পারেন এবং চেক করে আপনি জানাতে পারেন যে আপনার, আমরা প্রত্যেকের কাছে আসলে জানতে চাই যে ভূতাফেমের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগছে। আমি তো ইঞ্জিনিয়ার সোহেল চট্টগ্রাম থেকে লিখেছেন যে লাস্ট স্টোরিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। মৌসুমী আমাদেরকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। ফরহাদ রংপুর থেকে লিখেছেন যে অসম, আমরা লাস্ট স্টোরি বা এই স্টোরিটা না লিখে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে বললে আমার বুঝতে সুবিধা হবে যে কোন স্টোরির কথাটা আপনি বলছেন, রাইট। আমাদের এছাড়াও শুভ এস এম এস করেছেন, তিনি লিখেছেন আমার নাম শুভ, তারপরে এস এম এসটা পড়তে পারলাম না। মাহফুজ আমাদের এখানে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রুধিরা মিরপুর থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে সাগর। এছাড়াও আরও অনেকেই আমাদের এস এম এস করছেন, আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন FORTL 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল করতে চান তারা চলে যান আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদের আজকের স্টোরি অনেকেই ভালো লাগছে সেটা অনেকেই জানাচ্ছেন, এবং আশা করছি বাকি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে সেই প্রত্যাশা রাখি। আসলে আর বাকি ঘটনাগুলো কেমন সেটা আমি বলছি না, যারা মানে আমি আমার মনে হয় যে ভূত এফএমে যারা আপনারা আছেন তারা এবং আমরা সবাই মানে আওয়াজ কম করব আমাদের নিজেদের ব্যাপারে। আমরা ঘটনা নিয়ে বরং আমরা যদি সমালোচনা করি বা আমরা যদি আলোচনা করি, সবসময় যে সমালোচনা করতে হবে তাই বলছি না, যদি আলোচনা করি বা আমরা যদি আসলে সেই মানে আমরা বিভিন্ন সাজেশন যদি আপনারা আপনাদের কাছ থেকে আমরা পাই তাহলে আমাদের সামনে এগিয়ে চলাটা আরো অনেক সুন্দর হবে। যাই হোক, আমরা সেকেন্ড আমাদের অতিথির কাছে যাচ্ছি, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন।
মোহাম্মদ বিল্লাল হোসেন মানিক।
বিল্লাল হোসেন মানিক, আপনি কোথা থেকে এসেছেন?
আমি কাশিমপুর গাজীপুর থেকে আসছি।
কাশিমপুর গাজীপুর, ওকে। আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনা কি কাশিমপুর গাজীপুরের?
না না, এটা আমার নানা বাড়ি নওগাঁর ঘটনা, নওগাঁ জেলার পত্নীতলা থানাতে।
নওগাঁ জেলার পত্নীতলা, আচ্ছা, আমি শুনি তাহলে ঘটনাটা।
যাই হোক, আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি মাসুম ভাইকে মাসুম ভাইয়ের জন্মদিনের জন্য, এছাড়া সমস্ত লিসেনার ও আমার বন্ধুদেরকে। যাই হোক, আমাদের নানা বাড়িটা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার পার্বতীপুর গ্রামে। তো ওইখানকার একটু মানে ই বলি যে ওইখানের জীবনমানটা এখনো এরকম যে ওই জায়গায় এখন পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছায়নি, এবং বেশিরভাগ মানুষই ওইখানে মানে মাটির বাড়ি ইউজ করে, একতলা দোতলা মাটির বাড়ি ইউজ করে, এবং এক একটা বাড়ি দেখা যায় যে 100 বছর 200 বছর এরকম। তো ওইখানকার জীবনটা এরকমই নর্মালি, আর দেখা যায় 7টা 8টা বাজলেই শীতকালে সবাই ঘুমিয়ে পড়ে, আর গরমকালে দেখা যায় 8টা 9টা বাজলেই সবাই ঘুমিয়ে পড়ে। ওই জায়গার জীবনটা এরকম। যাই হোক, এটা 90-এর দিকের ঘটনা। আমি সমস্ত ঘটনাগুলোই আমার মার কাছ থেকে শুনেছি। তো এটা আমার বড় খালা, বড় খালার যে ছোট মেয়ে তার নাম আয়না। তো যাই হোক, আমার আয়না আপার ঘটনা, উনি গিয়ে হয় পাশের গ্রামে। তো ওইটা আরো মানে অজপাড়া আর কি। তো পাশের গ্রামে বিয়ে হলে ওনার বিয়ের প্রথমে তেমন কোনো সমস্যা নেই, 90-এর দিকে বিয়ে হয়। তার 2-1 বছর পরে প্রথম সন্তান হওয়ার পরেই, যার নাম থাকে তাসলিমা, আমার বড় ভাগ্নি। তো তার জন্মগ্রহণের কিছুদিন পর থেকে আমার খালাতো বোন উল্টাপাল্টা আচরণ শুরু করে, তার চোখ লাল হয়ে যায়, কখনো সে দেখা যায় যে হাজবেন্ডকে মারধর করে, দেখা যায় তার মেয়েকে মেরে ফেলতে চায়, এরকম কাজকর্ম করতে থাকে। তো আমাদের ওই এলাকার মধ্যে এগুলো আসলে সাধারণত হয়েই থাকে।
আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা খুবই হন্টেড, মানে
খুবই হন্টেড, মানে ওইখানে মানে এগুলো হয়েই থাকে, এগুলো গ্রামবাসীর কাছে নর্মাল। যে এমন অবস্থা, বিলের ভূতগুলোর সাথে গ্রামবাসীরা মাঝে মধ্যে মারামারি করতে করতে বাড়ির দিকে আসে, এরকম তাদের হয়েই থাকে। তো যাই হোক, তারা এগুলো নর্মালি হিসেবে নেয়, এবং তারা দেখা যায় যে এরকম বেশি প্রভাব পড়লে কবিরাজের কাছে যায়, আর এরপরে কাজ না হলে তারা জিনের ট্রিটমেন্ট জিনকে দিয়ে করায়। ওইখানে বেশ কিছু লোকেশন আছে যেগুলোর মধ্যে জিনকে দিয়ে জিনের ট্রিটমেন্ট করানো হয়। তো যাই হোক, তারা প্রথমে কবিরাজ দিয়ে করানোর চেষ্টা করে, কাজ হয় নাই। মানে কবিরাজ অনেকভাবে চেষ্টা করছে, তাকে তাড়াইতে পারে নাই। এই তো মানে তার বংশ নাকি অনেক বড়, ওই জিনের বংশ অনেক বড়। তো তারপরে তারা ওই অন্য জিনের কাছে যায়, মানে জিনকে দিয়ে জিন তাড়ানোর জন্য। তো যাওয়ার কিছুদিন পরে তো তারা বলে যে আসলে সেই জায়গায় অনেক বছর যাবৎ আছে, সেই জায়গা ত্যাগ করতে চাচ্ছে না। তো সেই জায়গাতে থাকবে, কিন্তু তার উপর আর প্রভাব ফেলবে না, বাড়ির আশপাশ দিয়ে থাকবে, তার উপর অতটা প্রভাব ফেলবে না, আপনারা তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো যাই হোক, এর মধ্যে দিনকে দিন যাওয়ার পরে তো এর মধ্যে আরেকটা জিনিস তারা বলে যে জিনরা সাপের রূপটা খুব পছন্দ করে, সাপ দেন তারপরে কুকুর। তো এরকম কোনো কিছু দেখলে আপনারা মানে সাপ মারার আগে অবশ্যই তুমি জিন না সাপ এটা বলে তারপর চেষ্টা করবেন, কারণ সে যদি এই কথাটা বলা হয় তাহলে জিন হলে সে চলে যাবে, আর যদি সাপ হয় সে যাবে না, তাকে তখন মেরে ফেলা হয়। তো যাই হোক, তাদের বাড়ির মধ্যে তারা বেশ কিছুদিন পর থেকে দেখতে পারে যে দিনের বেলায় অজগর সাপ, 2টা 3টা 4টা অজগর সাপ এসে থাকে। তখন আগে থেকেই তাদেরকে বলা হয়েছিল যে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। তো তারা এই জন্য ওই আমার দুলা ভাই ছিলেন, ওনার ভাই ছিলেন, ওনারা বাঁশ দিয়ে ওই অজগরকে তুলে পাশে যে দরগা ছিল, দরগা মিন্স এগুলা বট গাছতলের মধ্যে হচ্ছে মাটি দিয়ে ত্রিভুজ আকৃতির এক ধরনের খোপ করা হয়, তো এগুলোর মধ্যে গিয়ে ওনারা রেখে আসতেন। তো রেখে আসলে ওগুলো দেখা যেত আবার ওইখান থেকে নাই। এইরকম বেশ কয়েকবার হওয়ার পরে একদিন রাত্রে ওইখানে যেহেতু ইলেকট্রিসিটি নেই, উনি হারিকেনের আলো খুব কম করে ওনারা ঘুমাচ্ছিলেন। তো ঘুমের মাঝখানে দুলাভাই হঠাৎ করে মানে সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। তো শোনার পরে উনি পাশে তাকিয়ে দেখেন যে ওনার ওয়াইফকে একটা অজগর সাপ পেঁচিয়ে শুয়ে আছে। তো এটা দেখার পরে উনি আসলে যেহেতু হারিকেনের আলো অল্প ছিল, এটি দেখার পরে উনি প্রচন্ড ভয় পেয়ে যান, আর সঙ্গে সঙ্গে চিৎকার করেন। এরপরে অন্যান্য ভাই ওনারা উঠে আসেন বাড়ির মধ্যে, উঠে আসে দেখেন যে না, ওয়াইফের তো তখন আর কোনো সমস্যা নেই। তো এরকম যাই চলতে থাকে। তো এরপরে লাস্ট দেন তার দ্বিতীয় মেয়ে হয় আকলিমা, তারও জন্মের পর থেকে দেখা যায় বেশ কিছু প্রবলেম হয়, স্বাস্থ্যহীনতা এভরিথিং। তো আমি ঘটনার শেষের দিকে আসি, এটা 2004-05-এর দিকে আমার তৃতীয় ভাগ্নি লিমা জন্মগ্রহণের আগের যে ঘটনাটা। তো আমার খালাতো বোন মানে উনি ফিল করেন যে উনার পেটে ব্যথা হচ্ছে, এরকম টাইপের কোনো কিছু হচ্ছে, পেটে টিউমার জাতীয় কিছু হয়েছে, এরকম কিছু ফিল করেন। বাট ডাক্তার দেখানো হয়, নগর মধ্যে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়, তো তারা তেমন কোনো কিছু ধরতে পারে না, আলট্রাসাউন্ড করে দেখে যে না পেটে তো কোনো কিছু সমস্যা নেই। তো ব্যথার ট্যাবলেট দেওয়া হয়, ব্যথার ট্যাবলেট খায়। তো বিভিন্ন প্রায় এইভাবে অনেক মাস কাটার পরেও যখন দেখতে পারলো যে তার রোগের কোনো সমস্যা হচ্ছে না, তো তাদের পাশে একজন বললো যে এইসব তো আলগা জিনিসের সমস্যা হতে পারে, তুমি পাশের এক থানা আছে সাপাহার থানাতে চলে যাও, ওইখান থেকে এক মহিলা পানি দেয়, ওই পানি খেয়ে দেখো যে কোনো ধরনের মানে সমস্যার সমাধান হয়ে যায় পেটের। তো উনি গেলেন, ওই পানি পান করলেন, পানি পান করার এক সপ্তাহের মধ্যে উনি পেটের মধ্যে অনুভব করলেন যে বাচ্চার যে আঁচ
লাফা
নড়াচড়া এই ধরনের। তো এইটা উনারা খুব অবাক হন যে ওই তখন এই ব্যথা শুরু হয়েছে প্রায় অনেক দিন যাবৎ, তো এখন বাচ্চা কোথা থেকে আসলো? তো এরপর তারা আলট্রাসাউন্ড করেন, দেখতে পারেন যে বাচ্চা আছে, এন্ড দেন সেটা প্রায় 18 মাস হয়ে গেছে।
কি বলেন, 18 মাস? এটা কিন্তু আসলে খুবই,
আসলে এটা আমি মানে
শিওর তো যে মাসের ব্যাপারে আপনি একদম শিওর তো?
হ্যাঁ, মোটামুটি একেবারে শিওর। যেহেতু আমার মা বলছেন, আমি আমার
আপনার মা যেটা বলছেন আপনি সেটাই বলছেন,
আমি সেটাই বলছি।
আচ্ছা,
তো বলুন যে 18 মাস এটা অসম্ভব একটা বিষয় যে একটা বাচ্চা কিভাবে বেঁচে থাকতে পারে। আমি নিজেও অবাক হয়েছি, এই তো 4-5 ঘটনা, তবে আমি তখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলাম। তো তারপরে বলুন যে ওনারা যখন সিজার করে অপারেশন করেন, দেখতে পারেন যে বাচ্চার যে নার্ভ গুলো এগুলো তো পতনের সৃষ্টি হয়েছে। দেন ডাক্তার বলেন যে হয়তো বা আর কিছুদিন অতিক্রম হলে বাচ্চা মা সবই মারা যেত। তো আল্লাহ তাআলা রহমত ছিল হয়তো এই জন্য কিভাবে কি হয়েছে বাচ্চাকে বাঁচানো হয়েছে। তো বাচ্চাটা জন্মগ্রহণ করার পর থেকেই দেখা যেত সবসময় অসুস্থ থাকতো, মানে রোগ ব্যাধি লেগে থাকতো। আর এখন তার বয়স প্রায় 9 বছর বয়স, কিন্তু তাকে দেখলে মনে হয় যে এই তো 5-6 বছর একটা বাচ্চা, মানে তার স্বাস্থ্যর অবস্থা এরকম। তো যাই হোক, ওর বয়স যখন 6 বছর বয়স, তখন ও যখন এটা 2011-12 দিকে 6 বছর বয়স, তখন ও একদিন ওই গ্রামের মাঠে খেলাধুলো করতেছিল। তো ওকে হঠাৎ করে মানে সবাই গ্রামবাসী দৌড় দিয়া ওর বাসার দিকে সবাই ওকে নিয়ে আসতেছে, বলতেছে বাচ্চা যেন কি খাইছে মনে হয়, বাচ্চার বুক জ্বালা পড়া করতেছে। তো গ্রামের সবাই ওই তাৎক্ষণিক হসপিটালে পাশের থানার হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখছে যে বাচ্চা বিষ পান করছে, বিষ জাতীয় কোনো কিছু। তো এরপরে তাকে যখন সুস্থ করা হয়, আমাদের আত্মীয় স্বজন সবাই থাকে, তখন তার মা তাকে জিজ্ঞেস করতেছিল যে কি ব্যাপার মনা, তুমি কি পান করছিলে? মানে গ্রামের ভাষা বলতেছিল, মনা তুমি কি খাইছিলা আর তোমার কে কি জিনিস দিল? তো ওই বাচ্চা বলতেছে কি যে কেন তুই তো আমার এই জিনিসটা দিলি আর বললি যে খা, এটা খাইলে তোর ভালো হবে। তো তখন সবাই অবাক হয়ে গেল যে তার মানে তখন আমাদের আত্মীয় স্বজনরা গ্যাস করতে পারছে যে এই জিনিসটা মানে ওই জিনটারই কাজ যে কিনা তার মায়ের রূপ ধরে আসছে। তো দেন আবার তারা সেই আগের মানে জিনের কাছে, যে ভালো জিন যার কাছে উনারা যেত, উনার কাছে গেল এবং এই ধরনের কর্মকাণ্ড কেন করা হয়েছে। এরপরে যখন তার কাছে এই ধরনের বিষয় নালিশ করা হয়, তারা ওকে আবার আনে, আয়না মারধর করে, মানে ভালো জিন যারা তারা ওই খারাপ জিনটাকে মারধর করে। তো করার এক পর্যায়ে সে বলে যে সেই 90-এর দিকে তাদের প্রথম সন্তান হওয়ার পরে, তো দুলাভাই একদিন উনি ওনাদের বাড়ির ভিতরে একটা আম গাছ ছিল, আম গাছের ডাল কেটে ফেলেছে। তো ডালটা কাটার সময় ওই ডালের মধ্যে নাকি ওই জিন তার সন্তানকে বসে ফেলেছিল, বাচ্চা সন্তান। তো সে ডাল কাটার পরে,
ডাল কাটার কারণে এরকম,
ডাল কাটার কারণে সে পড়ে যায়, পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এই জন্য সে মানে তার প্রতিশোধ নিতে চায়, সে তার মানে তার সন্তানকে সে বাঁচতে দিবে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এরপরে সম্ভবত আর কোনো সমস্যা হবে না, বাট রিসেন্টলি আমার মার মুখ থেকে এপিসোডে আসার আগে শুনতে পারলাম যে সমস্যাটা এই বছর জ্যৈষ্ঠ মাসে গিয়েও আমার মা শুনতে পারলো যে বাচ্চা নাকি এখন 9 বছর বয়স, স্কুলের ক্লাসে নাকি নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসায় যখন নিয়ে আসা হয়েছে, মা সেবা যত্ন করতেছিল বা অন্যান্য আত্মীয় স্বজন ছিল, তো বাচ্চা নিজে মানে হঠাৎ করে চোখ লাল হয়ে গেল। সে বলতেছে তুই যতই চেষ্টা কর, তোরা আমাকে তোরা মানে তোর মেয়েকে কোনোদিনও বাঁচাতে পারবি না।
সে অন্য কারো বয়স নিয়ে কথা,
হ্যাঁ অন্য কারো বয়সে, ওর বয়স
বুঝতে পেরেছি। তার মানে সমস্যা এখনো চলছে,
সমস্যা এখনো রানিং।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, সেই SMS গুলো নিয়ে একটু পরে আসি। আপাতত আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরাও ফিরে আসছি আপনাদের SMS আপনাদের কমেন্ট সবকিছু নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড ফর ইওর ফুডি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডি। গেলাম আবার আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং শুনছেন সবসময় রেডিও 50 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 12:52। আজকে আমি অনেক টায়ার্ড এবং মাসুমও এবং দুজনেই অনেক টায়ার্ড, এবং একটা সময় তো মনে হচ্ছিল যে আজকের শো করতে করতে হয়তো মাঝখানে ভূতে ফেলার মাঝখানে কোনো একটা সময় ঘুমিয়ে পড়বো, বাট এখন আপনাদের সাথে থেকে অনেক সাহস পাচ্ছি, সেই সাথে পাচ্ছি শক্তি, এবং সেই সাথে এখনো পর্যন্ত ভালোই আছি। সেটা খুবই একটা আশার কথা আর কি। যাই হোক, আমাদের দোলা লালমাটিয়া থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূপ্রসমের সাথে রয়েছেন সেটা জানিয়েছেন। নিলয় রায়পুরা থেকে আমাদের এসএমএস করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি দেবু এসএমএস করেছেন এবং বলছেন ভেরি গুড স্টোরি। এবং আমাদেরকে এসএমএস তিনি মহিদার সাথে এখন রয়েছেন। জয়তী আমাদের লিখেছেন ফার্মগেট থেকে যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরো ঘটনা তিনি শুনতে চান। আমাদের সাইদ আশুলিয়া থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার কাছে এখনো জমজমাট মনে হচ্ছে না। আমাদেরকে তসনিম এসএমএস করেছেন, আপনি কি প্রথম স্টোরিটা শুনেছিলেন না? সাইদ আমাদেরকে এসএমএস করেছেন, সেটা তসনিম। এছাড়া আতুন শাহ ময়মন সিং থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভুতাসন। আমাদেরকে আরিফিন ময়মন সিং থেকে এসএমএস করেছেন এবং আত্মার ঘটনাটি যিনি বলেছেন তিনি তার ঘটনাটা নিয়ে তিনি কিছু কথা লিখেছেন এবং তিনি সেই একমত হতে পারেননি সেটা তিনি জানিয়েছেন আর কি। ইমন আমাদেরকে এসএমএস করেছেন আরমানি টোলা থেকে এবং আমাদেরকে বলছেন যে তারা শুনছেন থার্ড স্টোরি, তাদের কাছে অনেক ভয় লেগেছে। আমাদেরকে আলিফ লিখেছেন নাইস শো। আমাদেরকে হিনেল পান্ডে এসএমএস করেছেন, এসএমএস করেছেন রণ মিরপুর থেকে, আজকের ঘটনাগুলো তার কাছে একটু ভিন্ন রকমের লাগছে। আমাদেরকে ছাড়া আমির শাহিন ভূঁইয়া মাসুমকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। মিশ্রই আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন একটু একটু ভয় লাগছে। আমাদেরকে ডিজে রাজ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স কচুক্ষেত থেকে। আমাদেরকে বাবু যশোর থেকে এসএমএস করেছেন, রায়হান হৃদয় আমাদেরকে এসএমএস করেছেন মুক্তাগাছা থেকে। এছাড়াও আমাদেরকে শুভদীপ এসএমএস করেছেন শ্রীমঙ্গল থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিসান এবং অশ্রু, তারা আমাদের এসএমএস করে জানিয়েছেন ভূতত্মিশ্বর তারা আছেন। স্বপন আমাদেরকে এসএমএস করেছেন ঢাকা মেডিকেল থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলছেন যে একটা শুক্রবার কি শুধু জিনদের দিয়ে সাজানো যায় না, মানে জিনদের ঘটনা শুনতে চান নাকি জিনদের চান যে আমরা এখানে নিয়ে চলে আসি? আপনারা এমনিতেই কেউ যদি ঘটনা বলেন সেটা নিয়ে সেটা যদি বিশ্বাস না করতে পারেন তাহলে যদি এরকম সত্যি যদি আমরা পারতাম বা সত্যি যদি আসলে জিনদের দিয়ে প্রোগ্রাম করাতাম তাহলে আপনারা আমাদের পুরো ভূত আসাম টিমের জন্য মেন্টাল হসপিটালে একদম জায়গা বুক করে ফেলতেন। সো না, আমরা ঢাকা শহরেই থাকতে চাই, আমরা কোথাও যেতে চাই না, আমরা এখানেই থাকতে চাই, ভূত আসাম আরো করতে চাই, এই রিস্ক আমরা নিতে চাই না। নাজ আমাদের এসএমএস করেছেন ধানমন্ডি থেকে, তিনি তার 3 বছরের মেয়ে কে নিয়ে আজকে ভূতকম শুনছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন অপু, ভূতকম শুনছেন তিনি হাফিজ বিএল কলেজ খুলনা থেকে এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সামিহা চট্টগ্রাম থেকে এবং লাইট অফ করে তিনি ভূতকম শুনছেন জানিয়েছেন। আমাদেরকে নিউটন এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন তিনিও শুনছেন ভূতকম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হাসান, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নাফিস এবং মিম খুলনা থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরাফাত চট্টগ্রাম পাহাড়তলি থেকে। তাপস আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শাকিব উত্তরা ইউনিভার্সিটি থেকে। আর অনেকে এসএমএস করছেন, আপনি যদি এসএমএস করতে চান তাহলে আমাকে অবশ্যই এসএমএস করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে বেশি আগে আমাদের সাকওয়াত হোসেন, সাকওয়াত হোসেন তিনি আমাদের এখানে কমেন্ট করেছিলেন ফেসবুকে এবং ভূতত্মের জন্য তিনি অধীর অপেক্ষায় ছিলেন, সেটা তিনি তার কমেন্টে দেখতে পাচ্ছি। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই কমেন্ট করছেন, দিনার হোসেন তিনি কমেন্ট করেছেন, মাসুম ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন, আপনি যদি কমেন্ট করতে চান এবং আমাদের এই পেজটিতে গিয়ে লাইক দিতে চান এবং ভূতত্মের দুটো পোস্ট রয়েছে সেখানে যদি আপনি লাইক দিয়ে পার্টিসিপেট করতে চান, জানাতে চান যে কোন স্টোরিটা কেমন লাগছে, তাহলে আমাদের জন্য এটা অনেক সুবিধা হয়ে যায়। আপনাদের এটা আপনাদের জন্যই বলছি, কারণ আমরা আপনারাই জানাবেন যে আপনাদের কোন ধরনের ঘটনা পছন্দ করেন এবং সেই ধরনের ঘটনাগুলো আমরা সিলেক্ট করবো। সো আপনাদের একেবারেই মানে কি বলবো যে মানে একেবারে আপনাদের মতামতটা, আপনাদের যেটা মনে হচ্ছে সেই মতামতটা আমরা কামনা করি। এবং একটু আগে যেমন একজন বললেন যে একমত নন, একজন বললেন যে এখনো জমে ওঠেনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই আপনাদের এরকম এসএমএস, আপনাদের এরকম এসএমএস, আপনাদের এরকম কমেন্ট এবং আপনারা সেই সাথে যদি জানিয়েও দেন একটু কষ্ট করে একটা লাইন লিখে যে কোন ধরনের চাচ্ছেন আপনি, তাহলে আমাদের আরো বেশি ভালো হয়। মানে আপনার লাল রঙের শার্ট পছন্দ না সবুজ রঙের সেটা বললে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। শুধুমাত্র আপনি একটা কালো শার্ট দেখে যদি বলেন যে এই শার্টের রঙটা একদম ভালো না তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়, তাই না? তো আপনারা এই হেল্পটুকু আপনারা অবশ্যই করবেন আমি আশা করি, রাইট? আর যারা এসএমএস করতে চান আরেকবার বলি, মোবাইলের মেসেজ এখানে টাইপ করুন 50 SORT 50 স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা ইমেল করতে চান চলে যান bhutasam@bhutasam.fm, এই অ্যাড্রেসটা মাথায় রাখবেন এবং আমাদেরকে ইমেল করে দিন আপনাদের সেরা ঘটনাগুলো। যারা ফেসবুকে যেতে চান চলে যান www.facebook.com/radiofuti। চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের আরও একজন জিজ্ঞাসা, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম সামিয়া বাহার।
ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই, ঘটনাটা কোথায় ঘটেছে?
ঘটনাটা ঘটে আমার দাদির বাড়িতে বিক্রমপুরে।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
তো আমার দাদা ছিলেন চার ভাই বোন, বোন সবার ছোট। আমার বাবার সুপুর ঘটনা, আমরা তাকে আমলা দাদি বলে ডাকি। তো ঘটনা শুরু হয় আমার দাদি যখন বিয়ে হয়, বিয়ের কয়েকদিন পর থেকে আমার দাদি দুইটা ডেক লক্ষ্য করত। তো এটা অন্য লোকজন দেখতে পেতেন না, শুধু আমার দাদি দেখতো।
মানে কি অবস্থা দেখতে পেতেন? দুটো এরকম মানে
আগুনে জ্বলতেছে, আরেকটার মধ্যে খুব গহনা গাটি আছে, টাকা পয়সা আছে। তো সেরকম দুটো ব্যাগ দেখতে পেতাম। তো এরকম দেখা যেত যে দিন নাই রাত নাই তাকে বাসার পিছনে দেখা যেত, সে আপন মনে দাঁড়ায়ছে, অন্য কেউ এটা বুঝতে পারতো না। তো বিষয়টা খুব মানে অড লাগে আমার ছোট দাদার কাছে, মানে আমার দাদির দেবরের কাছে। তখন আমার দাদি গর্ভবতী হন। তো আমার দাদা বলেন যে আমার ভাবি তো এখন গর্ভবতী, তো এখন ভাবির একটা ব্যবস্থা করা দরকার। ভাবির উপর কোনো খারাপ কিছু আকর্ষণ করতেছে, ভাবির উপর ভয় করতেছে, হয়তো কোনো ক্ষতি করে দেবেন। তো বাবু হওয়ার পর আমি এটার একটা ব্যবস্থা নেব। তো বাবু হওয়ার তিন দিন পর আমার দাদ ছোট দাদা একটা কবিরাজের কাছে যান। কবিরাজের বাসে যাওয়ার পর সব ঘটনা খুলে বললে কবিরাজ বলেন যে এই বিষয়টা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি যাই বিষয়টা দেখবো। কবিরাজকে বাসে আনা হয়, কবিরাজের সামনে বাচ্চাটাকে দেওয়া হয়। তো কবিরাজ বাচ্চাটার হাতে এক মিটার লম্বা একটা পাটকাঠি দেন ধরতে। তো পাটকাঠি ধরার পর বাচ্চাটার পাটকাঠি হাতে নিয়ে তিন দিনের বাচ্চা হেঁটে হেঁটে ঘরে চলে যান।
এটাকে দেখেছেন আপনাদের এলাকার সবাই?
হ্যাঁ, এলাকার যারা যারা ছিল
আপনাদের পরিবারের ঘটনা, সুতরাং আপনাদের পরিবারের সবাই এটা দেখেছেন?
হ্যাঁ।
আচ্ছা,
তো পরিবারের সবাই এটা দেখে তো অবাক হয় খুব, যে তিন দিনের বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। তো এর দুই দিন পর বাচ্চাটা মারা যায়। তো আমার দাদির ওই নেশাটা কাটে না, দাদি তখন ওই বাসার পিছনে দেখা যায় দাদি ওরকম আনমনা হয়ে দাঁড়ায়ছে। তো এরকম হইতে হইতে দাদি আবার গর্ভবতী হন, দাদির একটা মেয়ে হয়। এই পাঁচ দিনের মাথায় এই মেয়েটা মারা যায়। তো এরপর একদিন রাতে আমার দাদা রাতের বেলা বের হন বাথরুমে যাওয়ার জন্য। তো তিনি বাসার পিছনে যান, বাসার পিছনে যাওয়ার পরে তিনি দেখেন যে একটা আগুনে পরিপূর্ণ একটা জ্বলতেছে, এরকম একটা ডেক আগুনে জ্বলতেছে। তো তিনি দেখে খুব উৎসুক দৃষ্টিতে কাছে যাওয়া, মানে বেশি দূর কাছে যেতে পারেন না, একটু দূরে থেকেই তিনি সেটা দেখে তার ওই তাপে তার সারা শরীর পুড়ে যায়। তো পুড়ে যাওয়ার পর তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার শরীর থেকে এত দুর্গন্ধ হয় যে তার লাশ সহজে কেউ ধোয়াতে চায় না। তারপরে অনেক কষ্ট করে লোকজনের হাতে পায়ে ধরে সেই লাশটাকে ধোয়ানো হয়। এরপর তার লাশ থেকে এত দুর্গন্ধ আসে যে মৌলভী সাহেব আসতে চান না যে তাকে জানাজা করা দেন। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করি, তবে আসে তারা। আসার পর
এটা আপনারা পরিবারের সবাই মিলে জানাজাটা পড়েন?
হ্যাঁ, এই মাত্র পরিবারের যে কয়েকজন ছিল 5-7 জন তারাই মিলে শুধু জানাজাটা হয়, বেশি লোকজন আসে না। এরপর আমার দাদি গর্ভবতী ছিলেন। তো এর কয়েকদিন পর যখন আমার ছোট দাদা দেখলেন যে না সমস্যাটা বাড়তেছে, এর আগে দুটো বাচ্চা মারা গেল, আমার দাদা মারা গেল, তো কি করা যায়? তো তিনি ঠিক করলেন যে না এবার একটা কবিরাজ তিনি আনে বিষয়টা দেখবেন। তো কবিরাজ আনা হলো, কবিরাজকে আসন বসালেন। কবিরাজ তো কবিরাজের উপর ওই জিনিসটা ভর করার পর সে বলে যে আমি কখনো চাইনি এরা স্বামী স্ত্রী একসাথে থাকুক, তো আমি এর আগের দুটো বাচ্চা নিয়ে নিছি, ওর স্বামীকেও নিয়ে নিছি, এখন ওর পেটে যে বাচ্চাটা আছে আমি সেটাও নিয়ে নিব। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি তো বাচ্চাও নিছো স্বামীও নিছো, তো এখন যেটা আছে এটাও যদি নিতে চাও তো এই বেচারি বাঁচবে কি নিয়ে, তাকে তো একটা বাচ্চার মতো নাস্তা লাগবে। তো তখন মানে কবিরাজের উপর ভর করেছিল। তো কবিরাজকে দিয়ে বলাচ্ছিল যে তাহলে আমি কিছু তো আমার লাগবে, আমার তো দাবি পূরণ করতে হবে। তো যে তোমার কি দাবি বলো? যে আমি এই বাচ্চাটা না নিলে এই বাচ্চাটা একটা অংশ নিয়ে নেবো শরীরে। তো তখন আমার ছোট দাদা বলেন যে তুমি যদি একটা অংশ নিতে চাও তো কি নিতে চাও? তো বলো যে আপনারা যেটা দিবেন। তখন আমার ছোট দাদা বলে যে ঠিক আছে,
স্বপ্নের মধ্যে হচ্ছে
না, স্বপ্নে নেই, তা বাস্তবে আসন বসানো হয়েছে।
হ্যাঁ,
তো এরপর সেখানে আমার ছোট দাদা বলেন যে ঠিক আছে এই বাচ্চাটা তুমি একটা হাত নিয়ে যাও। তো এরপর আমার দাদির ছেলে হয়, আমার বাবার ফুফাতো ভাই। ছেলে হওয়ার পরে সেই ছেলেটার জন্ম থেকেই বাঁ হাতটা নষ্ট থাকে। এরপর মানে বাঁ হাত নষ্ট থাকে, তারপর দাদি আমার একদম পাগল হয়ে যায়। তো দাদিকে মানে আমরা যখন যাই দাদিকে আমরা দেখি যে দিনের বেলা তিনি সহজে ঘর থেকে বের হন না, অথচ যখন রাত হয়ে যায় রাতের অন্ধকারে এই সন্ধ্যার পর সে উঠানে ঘোরাফেরা করতেছে, একা একা কথা বলতেছে, সব মানে মানুষের সাথে তার খুব একটা মেলামেশা নেই, সে একা একা কথা বলে রাতের বেলা ঘোরাঘুরি করে। আর আমার কাকার যে হাতটা নষ্ট ছিল সে হাতের চিকিৎসার জন্য আমরা বাসা থেকে অনেকজন ট্রাই করে যে এর কোনো চিকিৎসা আছে কিনা, কিন্তু কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারেনি।
জন্ম থেকে এরকম?
হ্যাঁ, জন্ম থেকে।
এবং আপনার সেই আপনার চাচা হচ্ছেন, উনি এখনো বেঁচে আছেন?
হ্যাঁ, এখনো বেঁচে আছেন।
এখনো বেঁচে আছেন। এবং তার আপনাকে এটুকু বলতে পারবেন যে আপনি তার জন্মের মোটামুটি কতদিন আগে এই আসনটা বা যেটা বললেন যে এটা বসানো হয়েছিল?
জন্মের এই দুই তিন মাস আগে।
দুই তিন মাস আগে? এবং তখন যে ইনফরমেশনটা তারা পেয়েছিলেন সেটাই সত্যি হয়েছে? আচ্ছা, মানে যে মানে যেটা বলেছিলেন যে একটা বাম হাত, বাম হাতের কথা কি বলেছিলেন?
না, বাম হাতের না, শুধু বলছিলেন যে একটা হাত নিয়েছে,
একটা হাত উল্লেখ করে দেননি, ডান হাত না বাম হাত এটা উল্লেখ করেননি। এবং তারপরে দেখা গেল যে বাম হাতটা তার অকেজো। আচ্ছা, ওকে, খুবই অদ্ভুত ঘটনা। কিন্তু এটা তো আপনাদের পরিবারের, একদম পরিবারের ঘটনা, পারিবারিক ঘটনা, সুতরাং এটা কারোর কাছ থেকে শোনা
না,
আপনাদের পরিবারের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটাও বিশ্বাস অবিশ্বাসের পুরো দায় দায়িত্ব আপনাদের। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সালাম আশুলিয়া থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মামুন উত্তরা থেকে আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি সঞ্জিদা, এছাড়া আমাদের জিমি হোসেন এসএমএস করেছেন দিনাজপুর থেকে, মিরপুর এক থেকে আমাদের কালাম এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদের, দেখতে পাচ্ছি রাহাত এসএমএস করেছেন আমাদেরকে নিলয় রায়পুর রায়পুরা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাওন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আনিতা, একটু ভয় পাচ্ছেন তিনি, সুমাইয়া আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন 48 48 48, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9400 নাম্বারে। অনেকের কাছে অনেক ঘটনা অস্বাভাবিক লাগছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অনেকের কাছে ঘটনা ভালোও লাগছে, নিশ্চিত প্রতিক্রিয়া পাচ্ছি, সবার কাছে বেশিরভাগ পাচ্ছি যেটা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস অবিশ্বাস দুটোই মিলে আছে। অনেকে এরকমও লিখছে যে ভালো লাগছে, ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করতে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা এটা ভালো দিক। এবং আপনাদের যে সমস্ত ঘটনাগুলো ভালো লাগছে প্লিজ আমাদেরকে আপনারা জানাবেন এখানে, এবং আপনারা অবশ্যই ফেসবুকে জানাতে পারেন, ইমেইল করে জানাতে পারেন, এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে, এবং এটা উনি আমাদের চতুর্থ অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
জি, ধন্যবাদ রসুল ভাই, আমার নাম মুক্তাদির।
জি, আপনি কোথা থেকে এসেছেন?
আমি এসেছি গুলশান এক নম্বর থেকে।
জি, প্লিজ আপনার ঘটনাটা একটু শোনান।
জি, আমি ঘটনাটি,
এটা কি গুলশান একের ঘটনা না অন্য কোথাও কোনো জায়গা?
এটা আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর, সিংড়া থানা।
জি জি,
গ্রামের নাম হচ্ছে চৌগ্রাম। ঘটনাটা আমার হোম ডিস্ট্রিক্ট, আমার বাড়িতে।
আচ্ছা,
আমাদের নিজের বাড়িতে ঘটনা।
আচ্ছা,
আমি ঘটনাটা যাওয়ার আগে আমি আমার বাড়ির একটু বর্ণনাটা দিতে চাচ্ছি।
প্লিজ,
আমাদের বাড়িটা বেসিক্যালি মাটির দোতলা আছে, এবং এটা কিছুটা এল আকৃতি, এবং বাড়ির সামনে বেশ খোলামেলা একটা জায়গা আছে, তার পাশে একটা পুকুর আছে, এবং পিছনে আপনার ধান ক্ষেত আছে, এবং আপনার রাজশাহী বগুড়া মহাসড়ক যেটা মেন রোড, হাইওয়ে রোড, সে রোডটা আছে। আমার দাদু আমাদের গ্রামের প্রথম হাজি ছিলেন, অনেক আগে হজ করেছিলেন। তো আমার দাদু অনেক আগে থেকেই উনি বেশ দান করতেন মানুষদেরকে, যারা গরিব মানুষ ছিল আশেপাশে, অনেকে এই দানগুলো নিতে আসতেন। তো একদিন, তখন আমি ক্লাস 6 7 এ পড়ি, তো আমি স্কুল থেকে বাসায় চলে আসি, স্কুল ছুটি হয়েছে 4টায়, বাসায় চলে আসার পরে জামাকাপড় খুলে আমি বাড়ির সামনে খেলতেছিলাম সবার সঙ্গে। তো আমাদের বাড়ির সামনে দাঁড়ালে আসলে আশেপাশে অনেক মহল্লায় যারা যাচ্ছে, লোকজন যাচ্ছে, এটা দেখা যায়, বেশ খোলামেলা যেহেতু। তো আমি খেলতেছি, তখন একটা লোক দেখলাম আমাদের বাড়িতে আসলো। তখন বাড়িতে বেসিক্যালি কেউ ছিল না, আর টাইমটা ছিল আপনার আসর থেকে মাগরিবের ঠিক মাঝখানে, যে টাইমটা মাগরিবের ওয়াক্তের আগে। তো ওই লোকটা একটু বয়স্ক, 60 ইয়ার্স হবে এরকম। তো দেখলাম আসার পরে খোঁজ করলেন, আমার আম্মু বের হলেন, তো আম্মুকে জিজ্ঞেস করলেন যে হাজি সাহেব কি বাড়িতে আছেন? তো আম্মু বললেন যে উনি তো বাড়ি নেই, আব্বা তো বাড়িতে নেই, উনি তো বাজারে। আর তখন বেসিক্যালি গ্রামে ওই টাইমটাতে বেসিক্যালি পুরুষ মানুষ বাড়িতে সব থাকেন না বেসিক্যালি, আর এটা তখন আপনি এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য টেলিভিশন বা এরকম কিছু ছিল না, ম্যাক্সিমাম পুরুষ মানুষের বাইরে সময় কাটাতো। এবং আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে যে ডিস্টেন্স ছিল সেটা 10 মিনিটস আমাদের বাড়ি থেকে।
তো দেখলাম যে বললো যে কি ব্যাপারে আমাকে বলেন, আব্বা তো বাড়িতে নেই। তো উনি বললেন যে না আমার হাজির সাহেবকে একটু দরকার, তো উনাকে একটু ডাকেন। তো দেখলাম যে বেশ তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হচ্ছে, তো এটা দেখে আমি একটু সামনে এগিয়ে যাই। তো গিয়েই দেখি আম্মার সঙ্গে এই কথাগুলো হচ্ছে। তো আম্মা আমাকে বললেন যে তোমার দাদুকে একটু দেখে নিয়ে আসো। তো আমি বাজারে গিয়ে দাদুকে দেখে নিয়ে আসি। তো আসার পরে দাদু সালাম দিলেন, যে বললেন যে দাদাজি আমি তো আপনাকে চিনলাম না। তো বল আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। তো কি ব্যাপারে আসছেন? তুমি বললেন যে আমি একটা কাজে আসছি, আমাকে একটা নতুন পাঞ্জাবি দিবেন আর একটা নতুন লুঙ্গি দিবেন। তো তখন দাদু বললেন যে নতুন পাঞ্জাবি লুঙ্গি এই মুহূর্তে তো আমার কাছে নাই, তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, আমার বাজারে গিয়ে কিনে দিতে হবে, অথবা আমাকে আপনাকে কালকে কিনে দিতে হবে, এই মুহূর্তে আমি বাজার থেকে কিনেও আসলে আনতে পারবো না। দেন দাদুকে বললেন যে না আমার এই মুহূর্তেই লাগবে। তখন দাদু বললেন যে আমার একটু আমি বেশি দিন পরি না, ইউজ করি না, এটা পাঞ্জাবি একটা লুঙ্গি আছে, তো আপনাকে আমি এটা দিই। বলে যে না আমার এটা হলে হবে না, আমার একদম নতুন লাগবে। তো দাদু বললো যে দাদু অপ্রস্তুত একটা অবস্থায় পড়ে গেলেন, যে নতুন এই মুহূর্তে আমার কাছে ওরকম টাকাও নেই, আপনাকে যে আমি কিনে দেবো, অল্প কিছু টাকা আছে, তাহলে আপনি টাকাগুলো নিয়ে যান। তুমি বললেন না আমি টাকাগুলো আমি নিব না, আমি নতুন পাঞ্জাবি এবং লুঙ্গি নিব। তো তখন অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে দাদু বললেন তাহলে আপনি বসেন, আমার ছেলে আসুক, আমার ছেলে তো বাহিরে, ছেলে আসলে তাকে আমি বলি, আপনাকে তো সময় দিতে হবে, তো আপনি বসেন কিছু খান। বলেন আমি বসবো না, কিছু খাবো না। মেয়েরাজ ভাই আরেকটা কথা আমি একটু বলে দিই, ওনার শরীরের গঠনটা ছিল বেশ হাইট ছিল ওনার, এবং ওনার পরনে ছিল একদম নতুন সাদা পাঞ্জাবির মতো, যেটা আমরা গ্রামে বলি জুব্বা টাইপের, এবং ওনার বেশ সুন্দর একটা দাড়ি ছিল, চেহারাটা বেশ সুন্দর ছিল। তো অনেকক্ষণ যেহেতু কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমার আম্মু বের হয়ে আসেন। আসার পরে আমার দাদুকে জিজ্ঞেস করলেন যে আব্বা কি হয়েছে? তো বললো যে মা এই যে এই ঘটনা, এখন উনি তো টাকাও নিবে না, আবার নতুন পাঞ্জাবি লুঙ্গি চাচ্ছে, আমি এখন কি করি? তো আম্মু একটু বললেন যে বাবা মানুষের চাহিদা বা অনেক কিছু ডিমান্ড থাকলে সে টাকা দিলে নিয়ে যেত এর আগে, বাট উনি একটু ব্যতিক্রম, আম্মার একটু সন্দেহ জাগলো। তো উনি কোনোভাবে সময় দেবেন না, তো উনি বললেন যে আমাকে দিলে দেন নাহলে আমি চলে যাব। এমন তো অবস্থা আমার বড় ভাইয়া চলে আসে বাড়িতে। তো আসার পরে আপনার উনি চলে যেতে যাচ্ছেন, তো দাদু অনেকে অনেকে বললেন যে আপনি বসেন ওয়েট করেন, তো বললেন আমি এখনই চলে যাব। তো তারপরে উনি রওনা দিলেন। তো দাদু বললেন যে এটা কেমন হলো, আপনি তো বসলেন না, আমি কিছু দিতেও পারলাম না, আপনি এভাবে চলে যাচ্ছেন, তো আপনি আরেক দিন আসেন। বলে আর আসতে পারবো কিনা যাই না, তবে আজকে আমি আসি। এই বলে উনি যখন রওনা দেন, তখন আম্মু আমাদেরকে বললেন আমার বড় ভাইয়াকে যে দৌড় একটু ওর পিছনে পিছনে যাও, তোমার পিছনে, উনি কোথায় যাচ্ছেন? তো আমিও সঙ্গে গেলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। তো উনি যখন রওনা দিলেন, হাঁটা শুরু করলেন, আমরা ওনার পিছু পিছু আমরা ছুটলাম। তো এক পর্যায়ে আমরা মনে করেছি যে বাস স্ট্যান্ডে গিয়ে হয়তো উনি বাসে বা তখন ট্রান্সপোর্ট বলতে বাস আর হচ্ছে আপনার ওই যে ভ্যান রিক্সা জাতীয় এটা ছিল, অ্যাভেলেবল ট্রান্সপোর্ট ছিল না, 10-15 মিনিট পরে একটা বাস আসবে। তো আমরা ধারণা করেছি যে উনি বাস স্ট্যান্ডে গিয়ে ও বাসে উঠবে অথবা কোনো কিছু ট্রান্সপোর্ট একটা নিয়ে নেবে। তো বাস স্ট্যান্ড যখন ক্রস হয়ে চলে গেল, আমরা যাচ্ছি, আমাদের মনে তাহলে ও বাসে উঠলো না, উনি যাবেন কোথায়? আসলে আমাদের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। আমি আমার বড় ভাই হেঁটে যাচ্ছি, আমার বড় ভাই তো অনেক তখন অ্যাডাল্ট, 20-22 বছর, আমিও ওনার সঙ্গে আছি। তো যেতে যেতে এক পর্যায়ে আপনার মাগরিবের আজান দিয়ে দিল, এবং বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু দূর দূরে যাওয়ার পরে দেখলাম যে উনি ওনার যে স্পিড, সেম স্পিডে হাঁটতেছে, বাট আমি আমরা ওনাকে ওনার কাছে যেতে পারছি না। কাছে মানে কি, মানে স্পিড মনে হয় আমার বেড়ে যাচ্ছে দূরত্ব, ডিস্টেন্সটা। আমরা কোনোভাবে এক পর্যায়ে আমরা আমি আমার বড় ভাই দৌড় শুরু করলাম তার পিছু পিছু যাওয়ার জন্য, কিন্তু তাকে আমরা দেখতে পেলাম না। হঠাৎ করে উনি মাগরিবের আজানের কিছুক্ষণ পরে উনি উধাও হয়ে গেলেন অনেক সময়। তখন ডিস্টেন্স ছিল 10-12 গজ, কিন্তু ওনাকে আমরা ধরতে পারছিলাম না বা ওনার আগে আমরা যেতে পারছিলাম না। তো উনি সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেলেন। এইটা দেখার পরে আমার বড় ভাইয়া তো মানে আমরা চারপাশে খুঁজতেছি উনি কোথায় গেলেন, আর তো বাইরে কোনো ওয়ে নাই যাওয়ার, একমাত্র স্টেট এই রাস্তাটাই আছে, হাইওয়ে রোড। তো এটা দেখার পরে ভাইয়া বুঝতে পারছেন বিষয়টা, আমি এবার তখন বুঝতে পারি নাই। তখন ভাইয়া বলো এখান থেকে আরো জোরে দৌড় দিয়ে তাড়াতাড়ি বাসাতে চলো। আমি বললাম কেন, কি হয়েছে? বলে তুমি বাসাতে চলো দৌড় দিয়ে। তখন বড় ভাইয়ের সঙ্গে বাসাতে চলে আসার পরে বড় ভাইয়া চোখ টোক পুরো লাল হয়ে গেছে, মানে পুরো একটা কেমন জানি তার চেহারাটা হয়ে গেছে। আম্মা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, তো তখন বলে আমার বড় ভাই বলতে পারতেছিল না। তখন আম্মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, আমি বললাম কি হলো আমি তো কিছু বুঝলাম না। বড় ভাই বললো জোরে দৌড় দিতে, আমি দৌড় দিয়ে আসলাম। তো তারপরে বড় ভাইয়ের পানি টানি খাওয়ার পরে তাকে একটু ইয়ে করার পরে বড় ভাইয়া বললো যে এই হয়েছে, আমি গেলাম সেটা হয়ে গেছে। তারপরে দাদু জিজ্ঞেস করলো, এখানে আরেকটা কথা বলে দিয়েছিল ভাই, আমার দাদুর পূর্বপুরুষরা পীর বংশী ছিলেন, তো ওনারা কিছু কিছু জিনিস গেস করতে পারতেন। তো এই ঘটনাটা দাদু পরে বলতেন যে দাদুর কাছে মাঝে মাঝেই এই জাতীয় ভালো কিছু আসতো দাদুর কাছে।
আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যিনি এসেছিলেন, তিনি যে নতুন কাপড় না পেয়ে চলে গেলেন, এইটার জন্য খারাপ কিছু পরবর্তীতে কি ঘটেছিল, নেগেটিভ কোনো কিছু, যে ওই যে কাপড়টা সেদিন তাকে দেওয়া সম্ভব হলো নতুন কাপড়, তার জন্য কি আপনাদের কোনো মানে কি বলবো নেগেটিভ কোনো কিছু সম্মুখীন হতে হয়েছিল কিনা, বা এটার কোনো প্রভাব পড়েছিল কিনা?
হ্যাঁ, আসলে আমি এটা একটু বলতে চাচ্ছিলাম। তো দাদু আমাদের কাছে পরে আমাদেরকে ব্রিফ করলো, বলেছে যে আমাদের বাড়িতে খুব ভালো একটা কিছু আছে যারা সবসময় আমাদেরকে প্রোটেক্ট করতেছে স্টিল এখনো, এবং দাদু কিছু কিছু ডিরেকশন আমাদেরকে দিয়ে গেছে নেক্সট জেনারেশনের জন্য, যেটা আমার আব্বা আমার বাড়িতে যারা আছে তারা এখন মেনটেন করে, কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে এইভাবে শেয়ার করেনি, আমার আব্বু কিছুটা জানে। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে ওরকম কোনো কিছু হয়নি,
তার মানে ওইটার প্রভাব বিরূপ কোনো প্রভাব
ওইটার পড়েনি।
আচ্ছা, আর আর সেকেন্ড যেটা, সেটা আপনারা সবাই দেখেছিলেন তাকে?
হ্যাঁ, আমরা সবাই দেখেছিলাম।
তার মানে আপনারা একটা অদ্ভুত ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, আপনাদের চোখের সামনে এমন একজন মানুষ, যিনি মানুষ কিনা আপনি শিওর না, এবং তিনি হঠাৎ করে উধাও হয়ে যান। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা থেকে হঠাৎ করে মনে পড়লো যে আপনার চারপাশেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে, আপনি এরকম অস্বাভাবিক কোনো একজনের সাথে আপনার পরিচয় হয়ে যেতে পারে। আপনি কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছেন এমন কারোর সাথে, বা কখনো দেখেছেন যে পাশ দিয়ে খুব কাছে দিয়ে কেউ একজন চলে গেল, যার যে যাবার পরে আপনার একটু অস্বস্তি বোধ হলো, বা যার হাতের সাথে হাত লাগার কারণে বা কোনো একটা কারণে, বা হয়তো বাসেই বসে আছে পাশে বসে আপনি অস্বস্তি বোধ করছেন, এরকম কখনো কি হয়েছে? এরকম ধরনের কোনো কিছু মনে হয়েছে যে ঠিক রেগুলার না মানুষটার চেহারা, তাকানো, চলাফেরা বা গায়ের টেম্পারেচার এগুলো স্বাভাবিক না, এরকম কখনো মনে হয়েছে কিনা? এবং সে মানে আমি জানি না যে কতটা খেয়াল করেন আপনারা, কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাগুলো এত রেগুলার না, মানে আমরা হয়তো আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা কি অনেক কিছু আসলে ওভারলুক করি, আমরা কি আসলে দেখি না বা সিরিয়াসলি নেই না, তাহলে তো আমাদের অনেক এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটার কথা রেগুলার, নাকি আমরা খুব সেইভাবে চেক করি না জিনিসটা, আমরা হচ্ছে মিলিয়ে নেই না, বা আমরা হয়তো বেশি ঘাটাই না আর কি, সোজা বাংলা ভাষায় বলে যেতে হয়। যাই হোক, আমরা একটা ছোট বিরতিতে যাবো, এবং বিরতির আগে আরও একবার জানিয়ে আমাদের কিভাবে এসএমএস করতে হবে, আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে পারেন 40FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা তো থাকবেনই, যারা ইমেল পাঠাতে চান চলে যান bhutfm@radio40.fm, স্পেলিং কি বলে দিচ্ছি bhutfm@radio40.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা না লিখে সরাসরি ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি আমাদের কাছে, চলে যান www.facebook.com/radio40, যদি কানেক্টেড থাকতে চান আমাদের সাথে ফেসবুকে দুটো পোস্ট রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। চলে আসছে একটা ছোট্ট বিরতিতে, স্টে টিউনড রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40। শুনছেন সবসময় রেডিও 40, এবং একটু আগে শুনলেন যে ভূত আসাম শুনছি আমরা, চলছে ভূত আসাম, ভূতের সময় রাত 1:20, আমি রাত রাত্রির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করছেন, আমাদেরকে অনেকে এসএমএস করছেন, এবং হ্যাঁ আমাদেরকে অনেকে এসএমএস করছেন এবং এসএমএস করে বিভিন্ন প্রশ্নও করছেন, সেই প্রশ্নের আমি উত্তর দিব একটা একটা করে ইনশাল্লাহ। যদি সময় পাই, নিলয় আমাদের লিখেছেন রায়পুরা থেকে যে একটা রিকোয়েস্ট করেছেন তিনি, যে ভূত আসামের দুইটা ঘটনার মধ্যে লিসনারদের জন্য তিনি বেশ কয়েকবারই এসএমএসটা করেছেন, তাই পড়ছি আমি, যে 15 মিনিটের লাইভ একটা কলে যদি ব্যবস্থা করা যায় ছোট ছোট গল্প শেয়ার করার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা আই উড লাভ টু ডু দ্যাট, বাট প্রবলেম ইজ যে ভূত আসাম টিম কোনো ঘটনায় আগে সিলেক্টেড হবার আগে সেই ঘটনাটা অন এয়ারে নিয়ে আসে না। আপনি বুঝতেই পারছেন যে আমাদের অসংখ্য ঘটনা আসে, কিন্তু সেখান থেকে বেছে বেছে বেস্ট যে ঘটনাগুলো সেগুলো আপনাদের শোনানো হয়। সো বুঝতেই পারছেন যে এটা 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 কতখানি ডিফিকাল্ট। সুতরাং আপনাদের যে ঘটনাগুলো আমরা লাইভ আমরা আপনাদের কাছ থেকে নেবো, সেই ঘটনাগুলোর মান যাচাই করার কোনো সুযোগ আমাদের হাতে থাকবে না।
তো বুঝতেই পারছেন এটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়। আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে এসএমএস করছেন একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম, আপনার নামটা একটু প্লিজ আরেকবার বলবেন, আপনার নামটা? জি,
সামিয়া বাহার।
সামিয়া বাহারের একটা ঘটনা এবং উনি তার না ধুকে নিয়ে যে ঘটনাটা বলেছেন, অনেকেই প্রশ্ন করছেন এভাবে যে আপনার কাছে প্রশ্ন রেখেছেন সেটা, এবং অনেকেই খুব মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকের মনে বিভিন্ন কনফিউশন তৈরি হয় এবং সেগুলো তারা শেয়ার করেন আমাদের ভালোর জন্যই, সবার ভালোর জন্যই, এবং এই কনফিউশনটা এসছে বলেই এটা আমরা আমাদের এটা ক্লিয়ার করার চান্স থাকলো। একটা জিনিস অনেকে এস এম এস করছেন, আমি আপনাকে অফ এয়ারও বলছিলাম যে অনেকেই বলছেন যে আপনি যে ঘটনাটা বললেন যে আপনার দাদু এই যে ডেকের কাছে গিয়ে আগুনে পুড়ে তারপরে মারা গেছেন, এই ঘটনাটার কে বলেছিল, মানে আপনার দাদু যদি মারা গিয়ে থাকেন তাহলে ঘটনাটা কে বলেছিল, কি উনি জেনেছিলেন ঘটনাটা?
এরপরে যখন আমার মানে দাদু মারা যাওয়ার পর যখন কবিরাজকে নিয়ে আসন বসানো,
ওই সময়টা
হ্যাঁ, তো আসন বসানোর পর যখন কবিরাজকে জিনিসটা ছেড়ে দেয় আমার মানে কবিরাজের উপর তখন জিনিসটা ভর উঠে যায়, সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পরে কবিরাজ তখন বলে যে কিভাবে আমার দাদু মারা গেছেন, তো বলেন যে এই কবিরাজ আমার দাদু মারা গেছেন যে যখন তিনি ওই ব্যাগটা দেখতে পান সেই ব্যাগটা দেখে তিনি ওই ব্যাগটার কাছে যান দেখতে যে কি আছে ব্যাগের মধ্যে, এত কেন জ্বলতেছে ব্যাগটা আগুনে, তো কাছে যাওয়ার পর তিনি বেশি কাছে নাকি যেতে পারেন না, একটু দূরে থেকে তার গায়ে আঁচ লাগে এবং সে সেখানেই পুড়ে মারা যান।
কবিরাজ বলেছেন এই কথাটা এবং আপনাদের আপনার দাদু এই ব্যাপারটা বলেন নাই। একটা জিনিস সলভ করলাম আমরা, আপনারা বেসিক্যালি কিভাবে পেয়েছিলেন আপনার দাদুকে, তারা তিনি বাসা থেকে বের হয়ে গেলেন?
তিনি বাসা থেকে বের হওয়ার অনেকক্ষণ হয়ে যায় যে তখন আমার দাদি বলেন যে এখনো কেন ফিরে আসতেছে না অনেকক্ষণ গেছে, তখন তিনি আমাদের বাসার ভিতরে কয়েকজনকে মানে ডাকাডাকি করে বলেন যে এরকম তো বের হয়ে গেছে এখনো ফিরে আসতেছে না, তো লোকজন ওই তখন তো হারিকেন ছিল, হারিকেন নিয়ে বের হয়, হারিকেন নিয়ে বের হওয়ার পর বাসার পিছনে যাওয়ার পর দেখেন যে আমার দাদু সেখানে মানে মারা গেছেন এবং সেখানে তার পোড়া লাশ পড়ে আছে।
ওকে, আমি আমি অনেক ধন্যবাদ আপনাকে এবং আমি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কোশ্চেনটা করেছেন, এবং আমি নিজেও আপনাদের এই কোশ্চেনটা পাওয়ার পরে আমি আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আমিও হয়তো মিস করছি কিনা, কিন্তু আমার কাছে এই প্রশ্ন আমার যেটা মাথায় আসে না আপনাদের সেটা মাথায় এসছে, অনেকেই অনেক মনোযোগ দিয়ে শুনে নিতে বুঝতে পারছি এবং এই ব্যাপারটা ছিল এরকমই, আমার মনে হয় যে আপনারা উত্তরটা পেয়েছেন এবং আমাকে অফের উনি একটা কথা বলছিলেন যেটা হয়তো উনি এখন আবারও মিস করেছেন, সেটা উনি বলছিলেন যে কবিরাজ এই পুরো ব্যাপারটাই আন্দাজ করেছেন এবং এটা কতটুকু সত্যি বা মিথ্যা তা কিন্তু জানি না, কিন্তু উনি যেটা বলছেন যে কবিরাজ এটা গেস করেছেন এবং ওনারা পেয়েছিলেন যে অনেকক্ষণ ধরে যখন আসছে না তাকে তারপরে ওই পোড়া অবস্থায়। যাই হোক, এই ছিল ঘটনাটা, আমরা আমরা আমাদের লাস্ট যে উঠেছি না ঘটনা এখানে শেষ না, আমাদের মানে সিরিয়ালি আমরা তো একজনের পর একজনের ঘটনা শোনাচ্ছি, উনি হচ্ছেন আমাদের পাঁচ নাম্বার গেস্ট, তো পাঁচ নাম্বার গেস্টের কাছে আমরা যাব এবং পাঁচ নাম্বার গেস্টের কাছে আমরা ঘটনা শুনবো। আমি দেখতে পাচ্ছি তার আগে কিছু এসএমএস পড়তেই হয়। পাপড়ি এবং ফুয়াদ ভূতের গড়ি থেকে আমাদের লিখেন ভাল লাগছে এবং লাস্ট আউটডোর প্রোগ্রামটা অসম ছিল আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে মাসুমকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আমি নুসরত লিখেছেন যে ভূতাসম বক্স, আমার অনেকেই প্রশংসা করছেন, রাজু আমাদের এসএমএস করেছেন, থার্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে এইগুলো দেখে যে আপনারা স্টোরি কোনটা কার ভালো লাগছে সেটা নাম্বার দিয়ে বলছেন। হ্যাঁ, আমাদের তো প্রথম থেকে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম গেস্ট সবাই একের পর এক এসেছেন এবং প্রত্যেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের তুই মনে হয় যে হ্যাঁ একটা করে ঘটনা শেয়ার করেছেন, রাইট? আর আমি একটা পড়েছি, সো আপনাদের জন্য সিরিয়ালটা মেনটেন করা খুবই সহজ। আচ্ছা, যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইমতিয়াজ এসএমএস করেছেন, এসএমএস করেছেন জাফর, এসএমএস করেছেন আরো অনেকেই। আমি এখন চলে যাব আমাদের পাঁচ নাম্বার অতিথির কাছে এবং তার ঘটনাটা শোনার জন্য, আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন।
হ্যালো, আমি মির্জা আরিফ আল খান, নরসিংদী জেলার রায়পুরে থানাতে আসছি।
শুনি আপনার ঘটনা।
ঘটনাটা হচ্ছে আমাদের পাড়ার আমার এক ফ্রেন্ড বা বড় ভাই বলা চলে, তার নাম শফিকুল ইসলাম, তার সাথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা হলো এমন যে 1998 হবে, 1998 সালের ঘটনা এটা, তো তখন তার বয়স হবে 14 কি 15 এরকম বয়স। তখন সে প্রতিদিনের মতো খেলা করে রাত্রেবেলা ঘুমাতে যায়, তো তার একটা অভ্যাস ছিল কি তার ছোটবেলা থেকে তার দাদুর সাথে ঘুমাতো, তার দাদু অনেক ইয়া ছিল, ওল্ড ছিল, তার বয়স প্রায় 80-85 এরকম হবে। তো ওর দাদা মারা যাবার পর ওর দাদু ওর দাদার ঘরটাতেই থাকতো, ওর দাদার ঘরটা ছিল এরকম যে একটা কুড়ে ঘরের মতন একটা ঘর ছিল এবং তার বাবা যদিও বড় ঘরটা তৈরি করে কিন্তু ওর দাদু ওই ঘরে থাকতো না, ওর দাদুর দাদা নির্মাণ করা সেই ছোট ঘরটিতেই থাকতো। ওর দাদু ওর দাদুর সাথে প্রতিদিন থাকতো এবং প্রতিদিনের মতো খেলা করে ওর দাদুর সাথে ঘুমাতে যায়। তো ঘুমাতে যাওয়ার পর রাত তখন 1টা কি 1টা হবে, তখন ওর ঘুম হঠাৎ করে ভেঙে, শফিকুল যে ওর ঘুম ভেঙে যায়, তো ঘুম ভেঙে যাওয়ার পর সে চিন্তা করতেছে, তাকিয়ে আছে একদম, তাকিয়ে থেকে চিন্তা করতেছে যে পরদিন কি খেলা করবে কি করবে এরকম আর কি চিন্তা করতেছে আর চোখ কষ্টাচ্ছে। হঠাৎ করে সে দেখতে পাচ্ছে, আমি ভাই এখানে ওই ঘরটার একটা বিশ্লেষণ দিতেছি যে ওই ঘরটা ছোট ছিল এবং ওই ঘরটাতে শুধু ওরা থাকার জন্য একটা ছোট্ট একটা খাট ছিল এবং খাটটার সামনে একটা ঢেকে ছিল, গ্রামের বাড়িতে তো জানেন যে গিয়ে ঢেকে থাকে, ওই ঢেকে ছিল আর একটা মাটির পাত্র ছিল, মাটির কলস ছিল সামনে, যে মেন দরজাটার পাশে ছিল ওই দুটো জিনিস, এইগুলি ছিল ওই ঘরটা, তার কিছু ছিল না। তো রাতে যখন ওর ঘুম ভাঙে তো তখন সে হঠাৎ সামনে দেখতে পাচ্ছে যে ওই ঢেকিটার কাছে একটা মানুষের অস্তিত্ব সে দেখতে পাচ্ছে, ওই মানুষটা দেখতে পাচ্ছে, সে ভাবছে যে হয়তো ঘুমের ঘরে উঠছে হতে পারে এরকম লাগতেছে। তো হঠাৎ দেখতে অতে সে ভাবছে চোর কিনা, অনেকক্ষণ দেখাতে ভাবলো চোর টোর হবে কিনা, তখন আবার মাথায় আসলো কি যে চোর আসলে তো আমাদের আমাদের বসত ঘরে ওই ঘরে দিতে পারে, কিন্তু এখানে তো কিছুই নাই, এখানে কেন চোর আসবে। তো হঠাৎ সে দেখতেছে লোকটা সিলভার কালারের হয়ে উঠতেছে এবং পুরোটা কালার তার সিলভার কালার হয়ে গেছে এবং চোখ দুটো জল জল আগুনের মতো আস্তে আস্তে জ্বলতেছে। তো সে দেখতেছে দেখতেছে হঠাৎ করে লোকটা উঠে বেড়ালো, উঠে বেড়ে আস্তে আস্তে ওর বিছানা বিছানার দিকে আসতেছিল আর বিছানার মধ্যে ছিল রসবা একটা মশারি ছিল, ওই মশারিটা ওই লোকটা কাছে আসাতে এমনিতে মশারিটা যেন ভেনিস হয়ে গেল, উপরের দিকে উঠে গেল, সে এক দৃষ্টিতে তাকে আসে তাকে আসে এবং লোকটা বিছানায় এক পর্যায়ে উঠে আসলো, উঠে এসে ওর দাদুর দিকে তাকে আসে একদম। তো এই লোকটা দাদুর দিকে তাকে আসে, দাদুর দিকে তাকে থাকে, তো ওই দাদুর বুকের উপর সেই লোকটিকে চড়ে বসলো, বুকের উপর যখন চড়ে বসলো তখন হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে ওই লোকটা, তো সে বুঝতেছে যে সে একদম স্ট্যান্ড হয়ে একদম শোয়ার মধ্যে একদম হাত পা কিছু লাগাতে পারতেছে না, কথা বলতেছে পারতেছে না, শুধু দেখতেছে সে কি করতেছে লোকটা। তো এক পর্যায়ে ওর হাতটা ওর দাদুর গলার দিকে নিতেছে, তো এই গলার দিকে নেওয়ার মধ্যে থেকে ও ঘাড়টা ঘুরায় ওর দিকে তাকালো, মানে শফিকুল যে ওর দিকে ঘুরায় তাকালো ওই জলজান্ত চোখ নিয়ে, যখন তাকালো তখনই সে চিৎকার মানে হঠাৎ করে যখন এই অবস্থা দেখে দেখতে আল্লাহর তরফ থেকে মানে একটা রহমত আসলো ওর মধ্যে, যে একটু চিৎকার দিতে সে সক্ষম হলো, চোখ বন্ধ করে একদম চিৎকার দিল যে কে আসো কোথায় আসো আমাকে আমার দাদুকে কে যেন মেরে ফেলতেছে। তো সবাই দৌড়াদৌড়ি করে আসলো, পার্বতী প্রতিবেশী কেউ কিছু লোক আশেপাশের লোক আর ওর পাশের ঘর থেকে ওর বাবা আসে, আসে দেখতেছে যে ও একটা কাতারিতেছে আর চোখ বন্ধ করে খালি কাতারিতেছে, এই এই অবস্থাতে ওর আব্বু আসে ওর চোখের মুখে পানি টানি ঢাইলা তারপরে নিয়ে যাবো, ওনারা বুঝতে পারে যে এ ও বলে খারাপ কিছু দেখছে বা প্লাস ওই ওই এরিয়াটা ও দাদুর এরিয়াটা ওই এরিয়াটা ধরা সবাই এমনিতেই একটু হন্টেড, তো ওরা বুঝতে পারে ওকে নিয়ে যায়, ওকে নিয়ে গিয়ে ওর বাবার সাথে শোয়া রাখে। তো শোয়া রাখার পরে সে বারবার চিন্তা করতেছে যে দাদুর না জানি কি হয়, দাদুর যে কিছু একটা হইব, তখনও সে বুঝতে পারতেছে না যে লোকটা এই জিনিসের শুধু ওষুধ হইতেছে কিনা, তখন সে ভাবতেছে যে আল্লাহ কখন যে রাতটা ফোয়াইব কখন রাত শেষ হবে যে আমার এই ভয়ানক রাত শেষ হবে। এক পর্যায়ে সে রাতে এই ওর বাবার বুকের মধ্যে ঘুমিয়ে থাকে, তো ওর নানান দিকে তাকাইতেছে আর সে দেখতেছে যে ওই লোকটার চোখের যে জলজান্ত চেহারাটা ওইটা বারবার ওর চোখের উপর ভাসে আসতেছে। এক পর্যায়ে সে রাত ফুকানো রাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছে, তখনও সে জানতো না সকালবেলা ওর জন্য আরো ভয়ানক কিছু ওয়েট করতেছে। তো এক পর্যায়ে রাত শেষ হয়ে রাত কেটে যখন সকাল হয়, সকাল হওয়ার পরে সে ঘুম থেকে ওইটা দরজা খুলে সামনে দেখতে পায় যে যে উঠানে সে সন্ধ্যা পর্যন্ত তার বন্ধুদের নিয়ে খেলা করছে, ওই উঠানে পুরো উঠান জুড়ে রাসেল ভাই আলপনা কেন এমন সব আলপনা, যে সব আলপনা যায় হিন্দু সম্প্রদায়ের ইয়াতে আলপনা কেন হয় আর কি, যেটা সাদা কালো সাদা রঙ বা লাল রং দিয়ে আলপনা কেন হয়, তো ওই আলপনা কানোর মধ্যে ঠিক মাঝখানে রাসেল ভাই যে ওই লোকটা রাতের সেই লোকটার প্রতিচ্ছবি বসে আসতেছে একদম আট করা এই ইয়াটার মধ্যে আলপনাগুলির মাঝখানে ঠিক। তো এগুলি দেখে আসতে
আসে বন্ধু এখন কেমন আছে,
সে এখন ভালো আছে,
সে এখন ভালো আছে, ওকে। তারপর এই সমস্যার কোনো সমাধান হয়নি তার মানে?
না, তার মানে সে পরবর্তীতে আর এগুলি কাউকে বলে না, জাস্ট ওর একটা ফ্রেন্ড ছিল তাকে বলছিল, তারপরে রাসেল ভাই ওই যে
বলেন
তারপরে সে তার ছোটবেলা থেকে তো অভ্যাস হয়ে তার ওই যে নানান ঔষধি গাছের ডাল দিয়েছে সে দাঁত মাজার, তো সে যখন ওদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল ওই আম গাছটার একটা ডাল একটা মগ ডাল বিশাল একটা মগ ডাল, ওই মগ ডালটা কিছুদিন আগে একটা ঝড়ে ওই মগ ডালটা ভেঙে গেছিল, তো ওই মগ ডালটা যে জায়গাটা থেকে ভাঙছিল ঠিক ওই জায়গাটা থেকে ছোট ছোট আম গাছের কুশি বা ছোট ছোট ডাল মারছিল, তো ওই ডালের মধ্যে এবার সশরীরে ওই লোকটা জাস্ট 5-6 ইঞ্চি হবে লোকটার উচ্চতা, ওই লোকটা ওইখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, সে ওইখানেও দেখতে পাই লোকটাকে।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনার জন্য। এবং উনি যে ঘটনাটা বলছেন, ওনার যে ফ্রেন্ডের কথা, তিনি তার এই ব্যাপারটা এখনো সমাধান হয়নি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন। হাসান বরিশাল থেকে এস এম এস করেছেন আমাদেরকে, জুবায়ের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আজিজ, এছাড়াও সুদীপ্ত এবং স্বর্ণা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এমডি জিসান আশুলিয়া থেকে, আমাদেরকে মায়মন সিং থেকে নোভেল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে নীলয় চট্টগ্রাম থেকে, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন জুবায়ের, এছাড়াও এস এম এস করেছেন সাব্বির বোর্ড থেকে, আমাদেরকে রাজন এস এম এস করেছেন, প্রিন্স কচুক্ষেত থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সুজন জ্যাকসন, এছাড়া আমাদেরকে খুরশেদ ওল্ড ঢাকা থেকে এস এম এস করেছেন, আমাদেরকে প্রিন্স এস এম এস করেছেন, এস এম এস করেছেন মহিউদ্দিন মিলন সিলেট থেকে, নীলয় ধানমন্ডি থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তুর্য বরিশাল জেলা স্কুল থেকে, আমাদেরকে মিশন এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে রুদ্র বাড্ডা থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মারজান, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুথি নাটোর থেকে, আমাদেরকে রুবেল চানমারি থেকে খুলনা থেকে এস এম এস করেছেন, সুমন জ্যাকসন আবারও এস এম এস করেছেন, এস এম এস করেছেন শান্ত মাদার টেক থেকে, আমাদেরকে এস এম এস করেছেন ডিজে রাজ, এছাড়াও এস এম এস করেছেন আলম গাজীপুর থেকে, এস এম এস করেছেন ডিজে রাজ আবারও, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি কিং আলিফ, আমাদেরকে এস এম এস করেছেন সামিহা, এস এম এস করেছেন মামুন এবং এস এম এস করেছেন সাদা ভূত, এস এম এস করেছেন আমাদেরকে জামিল ম্যামুন সিং থেকে, মিতু গাজীপুর থেকে এস এম এস করেছেন, সৈকত মিরপুর থেকে এস এম এস করেছেন দিদার, আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, আমাদেরকে এস এম এস করেছেন অনিক, এস এম এস করেছেন শামিন আখতার মিশু, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও অভয়, আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি হাফিজ ইমরান এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি হাফিজ ইমরান এবং আমাদের এস এম এস শারমিন, আচ্ছা শারমিন তো পড়লামই, আমাদের দেখতে পাচ্ছি অরিত্রা এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাফি আমাদেরকে সিলেট থেকে এয়ারপোর্ট থেকে, আমাদের এস এম এস করেছেন কিং আলিফ, এছাড়াও আরো অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা হচ্ছে আমাদেরকে ইমেল করতে চান তাদেরকে বলছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fm হুইচ ইস bhutfm@radio.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতেন তারা বলবো যে চলে যান www.facebook.com/radio.futi। আপনার যারা ইমেল পাঠাবেন তাদেরকে আরও একবার জানিয়ে দিই যে শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি ঘটনাটি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা এসে শেয়ার করতে চান তারা অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটি দিতে ভুলবেন না। আর যারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন তাদের ঘটনা লেখার দরকার নেই, তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, দেশের বাইরের জন্য বলছি আর কি। আর যারা ফেসবুকে আছেন তারা তাদের কমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসছি, আপনাদের সাথে বিরতিতে যাবো, আবারও ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ঘুরতে সময় রাত 1:38 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং দেখতে পাচ্ছি ফেসবুকে আপনারা লিখেছেন, আপন লিখেছেন যে ভূতাসম ব্যাস্ট, আমাদেরকে লিখেছেন আজিজ যে অনেক এনজয় করছি অন্ধকার ঘরে একলা শুনছি, আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আকিফ শরীফ লিখেছেন আই লাভ ভূতাসম, আমাদেরকে যদিও সাকিব আল হাসান আল আলামিন লিখেছেন যে তার কাছে ঘটনাগুলো ভুয়া মনে হয়েছে। আপনার এই নামটা কি পুরো এটাই আপনার নাম না, সাকিব আল হাসান আল আলামিন? ওকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এম জি মাহি এবং আমাদেরকে এস এম এস করে এবং তিনি বলছেন যে তার কাছে বেশ ভয় লাগছে এরকম একটা অনুভূতির কথা তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও রানা মোল্লা লিখেছেন সব গল্প ভালো লাগছে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে লিখেছেন যে খন্দকার আল মামুন লিখেছেন আই লাভ ভূতাসম, এছাড়াও আমাদেরকে রকিবুল ইসলাম রকি লিখেছেন আই লাভ ভূতাসম, আমাদেরকে এস এম এস করেছেন এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই, আপনি নিজেই দেখতে পারেন সেটা, যে আমাদেরকে ঝরা ফুল লিখেছেন ভূতাসম রক্স, আমাদেরকে লিখেছেন এখানে দেখতে পাচ্ছি প্রশংসা করেছেন ইকবাল খান, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম লিখেছেন আমাদের এখানে উচ্ছ্বাস সহ আরো অনেকে। আপনি যদি যেতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.futi। যারা এতক্ষণ ধরে কমেন্ট করছেন এখানে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত রাত্রে শুনছেন আমাদেরকে, সেসাথে আবার ফেসবুকে কমেন্টও করছেন, পোস্টে লাইক দিচ্ছেন, আপনারা আসলে অ্যামেজিং, আসলে সত্যি তাই, আপনাদের জন্য আপনাদের জন্যই ভূতাসম এবং আপনাদের জন্যই আসলে এই যে মানে এই রাতটা জমজমাট হয়ে ওঠে আসলে, ঘটনা চাইতো আপনারা আসলে সব, আপনারাই ভূতপ্রেমের প্রাণ। আমরা চলে যাব আমাদের ঘটনায় আর একবার হাফেজ আনামের কাছে। তিনি বিভিন্ন জায়গায় যান এবং তিনি কিছুদিন আগে, হাতে খুব সময় কম, ছোট্ট করে হয়তো বলতে হবে, তিনি একটা গ্রামে যান এবং সেখানে অদ্ভুত একটা কাহিনী তিনি জানেন, যে ওখানে যে মানে অদ্ভুত একটা ঘটনা তিনি জানতে পারেন সেই গ্রামে। আচ্ছা গ্রামটার নাম কি, কোথায় সেটা?
হবিগঞ্জের লাখাইল।
হবিগঞ্জের
লাখাইল?
লাখাইল, তার মানে কেউ যদি খোঁজ নেন তারা জানতে পারবেন সেখানে কি ঘটে ওই গ্রামটাতে।
ওখানে আমি বেড়াতে যাই, তো যে বাসা বেড়াতে যাই আমি রাত্রিবেলা ঘুমাই, তো ঘুমালে আমি যখন তাহাজুদ নামাজ পড়তে উঠি তখন খুব কান্নার আওয়াজ পাই। তো কান্নার আওয়াজটা আসলে অনেক বিকট ছিল, আর বাসা যে বাড়িতে আমি গিয়েছিলাম সে বাড়ি সাজি করেছিল, কবরস্থান ছিল। তো বাড়ির ওখানে একটা হলো একটা মহিলার মনে হয় আর কি কান্নার আওয়াজ পাই আমি।
তোমাকে যে অনেক অফিয়ারও বলছিলেন যে আপনি মানে কবরস্থানের পাশে আপনার বাসা, মানে আপনি আমি বড় হয়ে ওঠে আপনার, এবং আপনি কখনো এরকম কবরস্থানে এরকম কোন কোন দিন কান্নার আওয়াজ শুনেননি, শুধু ওইখানে শুনেছিলেন?
জি জি।
তারপরে খোঁজ খবর নিলেন এবং কি জানতে পারলেন আসলে?
আমি জানতে পারলাম যে ওখানকার আর কি যারা বসবাস করতেছে আর কি এক বাসা আর কি, তো মোটামুটি আর কি মাতব্বর তারা, তো ওনার পূর্বপুরুষ আগের এক রানী আর কি, যে বর্তমান আর কি ওনার এক রানী আর কি, তো সে রানী আর কি ওই রাত্রিবেলা নাকি কান্না করে খুব।
আচ্ছা কেন করে, কেন আপনার
এটা খুবই আমি এটা জানতে পেরেছি।
এবং এটা কি সাধারণ মানুষ সবাই শুনতে পারে ওই গ্রামে?
জি জি, ওই গ্রামে শুধু, আর তাছাড়া আবার আরেকটা আছে যে শিশু বাচ্চারা যে শুনতে তাও না, যারা বড় আছে শুধু তারা এটাই করে শুনতে পায়।
এলাকাবাসী গ্রামবাসী অলমোস্ট সবাই শুনেছে বলে আপনি বলছেন?
জি জি জি। তবে এটা কাউকে কোনো বিরক্ত করে না, কাউকে কোনো ক্ষতিও করে না, আরো যারা ভালো করে কোথাও তারা মনে করে উঠানের ভিতরে যদি কাপড় চোপড় শুকা দেয় তো যদি বৃষ্টি নামে তো অনেকে অনেক সময় কিন্তু ভুলে যায় ওই কাপড় চোপড় আনতে, তো দেখা গেল কি কে যেন আর কি ঘরের ভিতরে ওই কাপড় চোপড় গুলো দিয়ে যায়,
এবং গ্রামবাসী মনে করেন যেটা উনিই করছেন।
জি উনিই করছেন।
আচ্ছা মহিলাদের নিয়ে একটা কথা বলছেন।
জি জি। আরেকটা কথা হলো কি পুরুষরা অনেক সময় দেখা যায় মহিলাদের উপর অত্যাচারও করে, কিন্তু ওই গ্রামে ওই জায়গাটা আর কি লাখেল ওই জায়গাটার ভিতরে আর কি মনে করেন কোনো পুরুষ আর কি মহিলাদের উপর অত্যাচার করতে পারে না, তাহলে ওই ওই যে রানীর কথা বলছিলাম আর কি, তিন পুরুষ আগে যিনি মারা যায় তো উনি বাধা দেয় ওনার কারণে, কারণ ওনার উপরে ওনার যে হাজবেন্ড ছিল ওনাকে খুবই অত্যাচার করে, তো ওনার একটা নাকি প্রতিজ্ঞা যে আমি আমাকে অত্যাচার করে মেরেছে, আমার উপর অনেক অত্যাচার করেছে, তো আমি এখানে থাকতে আমার এই গ্রামে আমার এই জায়গার ভিতরে আর কোনো মা বোনদেরকে এরকম কোনো অত্যাচারের মুখে হতে হবে।
এটা ওই হবিগঞ্জের সবাই জানে এই ব্যাপারটা?
সবাই জানে কিনা আমি সেটা জানি না, তবে ওখানকার সবাই এটা জানে।
মানে আপনার ওই কি জানো গ্রামটার নাম আরেকবার বলো, আমার লাখাইল। লাখাইল এবং এটা আচ্ছা কান্নার আওয়াজটা আসলে শুরু হয় কখন?
আপনি
যেটা বলছেন যে ছোট বাচ্চা কাচ্চাদের চাইতে বড়রা, মানে ছোট বাচ্চা কাচ্চারা শুনতে পায় না, আপনি তাই বড়রা শুনতে পায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার একটা এরকম ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে আজকে হাতে তেমন সময়ও নেই, কিছু SMS করতে হবে। আসলে পিন্টু আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, গাজীপুর কোনাবাড়ি থেকে SMS করেছেন, এবং 30 বছর ভূতেশ্রেম শুনছিলাম, ঘরে কারেন্ট ছিল না। এবং আমাদেরকে অনামিকা ঢাকা থেকে SMS করেছেন, লিখেছেন যে আই লাইক ভূতেশ্রেম হিয়া ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন লিখেছেন নিলয় রায়পুরা থেকে, এবং তিনি বলছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ঘটনা তারপর পড়তে পারলাম না, ঘটনা বুঝি না, সবগুলো স্টোরি জাস্ট অসাম হয়েছে, আই লাভ ভূতাসাম। আমাদেরকে হিনেল এবং আমাদেরকে অতনু রিফাত জয় শিমুল রুয়েট থেকে SMS করেছেন, সামনে এক্সাম। আমি একটু আগে পড়ছিলাম কাদের জন্য কালকে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন টেস্ট রয়েছে, আমি ঠিক এই খবরটা আমার কাছে নেই, আমি ঠিক এই খবরটা এরকম ভাবে জানি না, বাট যাদের তাদের মধ্যে অনেকে আবার ভূতাশ্রম শুনছেন, আমি আপনাদের শুভকামনা করি আপনাদের জন্য, এবং যারা 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 আসলে পরীক্ষার্থী তাদেরকে আমি বলবো যে আসলে এইরকম ক্ষেত্রে ভূতাশ্রম স্কিপ করে গেলে কোনো সমস্যা নেই, মিস করলে কোনো সমস্যা নেই। আমাদেরকে বরফ মোহাম্মদপুর থেকে লিখেছেন, তিনি লিখেছেন যে তিনি ভয় পাচ্ছেন সেটাতেই জানিয়েছেন। রূপক আমাদের এস এম এস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আমাদেরকে এস এম এস। আচ্ছা, লাস্ট ঘটনাটা তিনি বলছেন যে কমপ্লিট হলো না, কেন না লাস্ট ঘটনা তিনি যেটা বলছেন যে ওই এলাকায় এরকম একটা কান্নার শব্দ এবং এটা কি এখনো হয়? এখনো হয়, সেটা এখনো চলছে এবং সেই জায়গায় এরকম একটা ঘটনা তিনি সম্মুখীন হয়েছিলেন, তিনি যেখানে বেড়াতে গিয়েছিলেন সেখানে তিনি এরকম একটা ঘটনা জেনেছেন এবং কেন সেখানে সেটা হয় সেটা তো শুনলেনই আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাফাত লিখেছেন আজকে 3টা পর্যন্ত চলবে না ভাই, আজকে 3টা পর্যন্ত চলবে না আমাদের, এবং আউট হয়ে গেলে নিশ্চয়ই আমরা আবারও চেষ্টা করবো সেরকম লম্বা কোনো শো করার এবং সেখানে কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আপনারাও উপস্থিত থাকতে পারবেন, সেখানে সরাসরি উপস্থিত থাকতে পারবেন, রাইট? আপনারা সরাসরি সেখানে গিয়ে দেখতে পারবেন কিভাবে আমরা প্রোগ্রামটা করি, কিভাবে কি হয় না হয় এবং একইভাবে আমাদের গেস্ট গুলো এসে এবং গেস্টদের সাথে কথা বলতে পারেন তারা কিভাবে সিলেক্টেড হচ্ছেন, কিভাবে আসছেন, এবং আপনারা জানেন, আপনারা আরো বেটার জানেন আপনারা এখন আমাদের চাইতে। এতগুলো এপিসোড হয়েছে, আপনারা চিন্তা করে দেখেন তো যে প্রত্যেকটা এপিসোডে যে সমস্ত গেস্টরা রয়েছেন তারা মোটমাট সংখ্যায় কতজন, এতজন মানুষ কিভাবে সিলেক্টেড হলেন, এদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আপনাদের পরিচিত হবে, আমি আমি এটুকু বিশ্বাস করি যে যাদের যারা পরিচিত তাদের কাছ থেকে আপনি জানতে পারেন যে ভূতাসনে কিভাবে তারা সিলেক্টেড হয়। সো ঘটনা অবশ্যই পাঠাবেন, প্রথম দিকে যারা ভূতাসনে এসেছিলেন সেই পুরনো মানুষগুলোকে আমরা একটু ফেরত চাই। সুতরাং আপনারা যদি শোনেন এই মুহূর্তে আমাকে তাহলে অবশ্যই বলবো যে আরো একবার চলে আসুন, যারা 2010 এসেছিলেন, 2011 এসেছিলেন তারপর আসেননি, তাদেরকে একটু চাই, ফিরে ফিরে চাই। এবং আপনাদের কথা কিন্তু সবাই বলেন এবং এখনো পর্যন্ত আপনাদের কথা কিন্তু মনে রেখেছেন, আপনাদের ঘটনাগুলো মনে রেখেছেন, সুতরাং চাইছি আপনাদের আপনারা আবার আসুন ভূতাসনে। মোস্তাক বেলি রোড থেকে আমাদের এস এম এস করেছেন, তিনি বলেছেন আমাদের ছোট্ট বেবি মাহিষা এবং তিনি তার ওয়াইফ সবাই ভূতাসন শুনছেন। প্রিন্স কুচুঘাট থেকে আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে আজকের এপিসোডটি যদিও ভালো লাগেনি। ইমন আমাদেরকে এস এম এস করেছেন বরগুনা থেকে, তার কাছে সব স্টোরিগুলো দারুণ লেগেছে। জেবি ইমরান খান আমাদের কাছে আই লাভ ভূতাসন আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন ইরা মানিকগঞ্জ থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে তার এস এম এস না পড়লে তিনি খুবই আক্ষর করে পড়লাম আপনার এস এম এস, এবং সেই আপনার এস এম এস এর মাধ্যমেই আজকে আমাদের মোটামুটি বিদায় নিতে হচ্ছে। এবং আপনাদেরকে যাওয়ার আগে জানিয়ে যাই যে আমাদেরকে কীভাবে ইমেল পাঠাতে হবে, আমাদের ইমেল পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে ভূতাসন অ্যাট দ্য রেট রেডিও 50.fm উইচ ইজ BHOOTSM@RADIOFORT.FM। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরকম ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই 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 আপনারা ঘটনাটি না লিখে রেকর্ড করে, এখন তো ফোন দিয়ে রেকর্ড করা যায়, সুতরাং রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। এবং আমরা আজকে আসলে অনেক টায়ার্ড ছিলাম, জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি, কিন্তু যারা তখন এস এম এস করলেন, যারা তখন ফেসবুকে কমেন্ট করলেন এবং এখনো করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভূতাসনের সাথে সবসময় থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত ভূতাসন এস এম এস করেনি বা কমেন্ট করেনি তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে মিস করেছেন যেটা ভূতাসনকে ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ভূতাসনের সঙ্গে পরিচিত হন তাদেরকেও আমন্ত্রণ জানাই ভূতাসন শোনার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার নতুন অতিথিদের নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই, টাটা। This track was downloaded from FusionBD.com.